13 ফেব্রুয়ারি 2017, বেগুনবাড়ি, ফুরকানিয়া মাদ্রাসা, সাভার, ঢাকা। গুরুত্বপূর্ণ ইসলাহী বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বারকাতুহু।
এখানে কেউ ছবি তুলে না তো ভাই, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা আল্লাহর দিনের খেলাফ, সুন্নতের খেলাফ। নিজেদের মন খুশি করে কি হবে, আল্লাহকে খুশি করে। আফসোস, এখন লোকেরা এই ব্যাপারে বেপরোয়া, মাহফিলের বসাই জানে লোকেরা ছবি তুলতে শুরু করে। কালকে ছিলাম আমি কোথায়, সীতাকুণ্ডে চট্টগ্রাম, দুপুরবেলা সে বয়ানে বসছি, এক ছোট বাচ্চা 10-11 বছর বয়স হবে, এত বড় মোবাইল একটা নিয়ে এইভাবে তুলছে। পরে আমি খুব রাগ করছিলাম, কি হল, বাবা মা বাচ্চাদেরকে দিন শিখাবে, আল্লাহকে খুশি করা শিখাবে, শিখায় নিজের ইচ্ছা মতো লাগামহীন চলা। আল্লাহ আমাদের বুঝ দেন।
আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন চারকলিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ যোগ শ্রেষ্ঠ আলেমে দিন উদয়পুরের শিরোমণি আরিফ বিল্লাহ রবীর জামান তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত ও শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া পীর সাহেব ঢলকানগর ঢাকা, হজরতে হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে
বিশেষ ভাবে অনুরোধ করছেন। بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় নেই। ইসলাম আর ইমানের পরিচয় সবচেয়ে বড়। যেই বান্দা ইমান বলা হয় তার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। এখানে কোন দল টল নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান যার সঙ্গে আছে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবনের সর্বশেষ মুহূর্তে যার জবানে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহিয়াউনা, যেই ঢঙে যেই রঙে যেই গুণাবলী যেই বৈশিষ্ট্যাবলীর সঙ্গে তোমরা দুনিয়ার জীবনে তোমরা অবস্থান করবে, জিন্দগি কাটাবে, তো সেই হালতে তোমাদের মৃত্যু হবে। কি নিয়ে আসছো একটা এত ভারী ভাই, তোমাদের কোনো বুঝ নাই? তাজ্জবের বিষয়, এসব বেহুশলে তো কেমনে চলে কাজ? বিশাল এক বালিশ নিয়ে আসবে, নিয়ে লড়াই শুরু করে দিছে। মানুষ যে ঢঙে যে রঙে দুনিয়াতে বাঁচবে সেভাবে তার মৃত্যু হবে। তার মানে এক লোক জিন্দগি ভর সেরে কুফর বেদাত গুণা নাফরমানি খুন খারাপি এটাই ছিল তার জিন্দগি, এটাই তার মজা। তো এই লোক মৃত্যুর সময় এই লানতে হালতে মৃত্যুবরণ করবে। আর এক লোক সে ইমানওয়ালা সেজদাওয়ালা জিকিরওয়ালা চোখের পানিওয়ালা নামাজওয়ালা দুনিয়াওয়ালারা যখন দুনিয়া নিয়ে মজা করতেছিল এই বন্দা তখন মজা পাইত আল্লাহ পাকের নামের মধ্যে সিজদার মধ্যে মজা পাইত। দুনিয়াওয়ালারা যখন গুনাহের ভিতরে মজা পাইছে এই বন্দা মজা পাইছে আল্লাহ পাকের কথার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে রসুল্লাহ সাল্লামের সুন্নত তরিকার মধ্যে। আমার প্রিয় বন্ধুরা, যে বন্দার জিন্দগি এই রঙের হয় তো হাদিস শরীফ মোতাবেক ইনশাআল্লাহ এই বন্দা ইমানের সাথে মৃত্যুবরণ করবে। অনেক মানুষ এলেমের কমির কারণে কোরআন সুন্নার সহি এলেম না থাকার কারণে এখান থেকে কিছু ওখান থেকে কিছু হাতরায় হাতরায় বেড়াইতে থাকে। যে লোক এরা আন্দাজি এমন সব কথা বলে মুসলমানদেরকে জাহান্নামে পৌঁছায় দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অজ্ঞতা ভয়ঙ্কর বিমারি। যে কাফেরদের জন্য যে সকল আয়াত এবং হাদিস সেগুলো সব পাইকারি ভাবে মুসলমানদেরকে শোনানো হয় মুসলমানদের জন্য, বহুতই আফসোসের কথা। যেমন এক হাদিস শরীফে আছে যে যখন কবরের ভিতরে মানুষ যাবে 99টা সাপ তাকে দংশন করবে। শুনেন না আপনার এই হাদিস শরীফ, এমন ভাবে দংশন করবে যে কোথায় পাতাল পর্যন্ত পৌঁছে দিবে। এটা কোন মুসলমানের শাস্তি না, এটা হলো কাফেরদের জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বাবা যদি সন্তানকে ডাকাতের মতো শাস্তি দেয় তো বাবার প্রতি সন্তানের সেই শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে না। মা যদি সন্তানকে ডাইনির মতো শাসন করে সে মায়ের প্রতি সন্তানের মহব্বত ভালোবাসা থাকে না। তো এই জন্য কাফেরদের জন্য যে শাস্তি আর মুমিনের জন্য সে শাস্তি, দুইটার পার্থক্য বোঝা উচিত। কোরআনে পাক ওই আয়াত ওই হাদিস শরীফ সমূহ যেগুলো কাফেরদের জন্য সেটা মুসলমানদেরকে কেন বলা, মুসলমানদেরকে কেন শোনানো? আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালু আমাদেরকে বুঝ দান করেন। এই সকল উল্টা সিদ্ধার কারণে অনেক মুসলমান বেপরোয়া হয়ে যায়। বাপ মা যখন সন্তানকে অন্যায়ভাবে কড়া শাসন করে সন্তান তখন আরো লাগামহীন হয়, মানেই না, আগে যতটুকু মানত তাও মানে না। ইমানওয়ালা আল্লাহ পাক যেই ইমান আনলো নিঃসন্দেহে সে জান্নাতওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং যে সকল ইমানওয়ালারা ভুল করবে অন্যায় করবে গুনাহ করবে এ সকল ভুল ত্রুটির কারণে অল্প সময়ের জন্য তাদের কিছু শাস্তি হবে, কিন্তু মহান রব্বুল আলামিন সীমাহীন দয়া নিয়ে অপেক্ষায় থাকবেন। এই মানুষগুলো কখন এই শাস্তি থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিস, যে সবচেয়ে একদম নিম্ন শ্রেণীর মুসলমান যার নিচে কোন মুসলমান হইতে পারে না সেই মুসলমানকে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এত নিকৃষ্ট ধরনের মুসলমান তার যদি এত বড় জান্নাত হয়, তো যারা নামাজওয়ালা হজওয়ালা কুরবানিওয়ালা জিকিরওয়ালা রমজানের রোজাওয়ালা দিনী মাহফিলের মধ্যে ওলামাদের কাছে এভাবে দিনের কথা শুনছেন, আলেমদেরকে ভালোবাসতেন, মুরব্বীদেরকে দেখলে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহের নজরে ক্ষমার নজরে দেখতেন, আল্লাহর মাখলুক আর সৃষ্টি দেখলে তাদের প্রতি দয়ায় মন হৃদয় মন আপ্লুত হইত, সেই মানুষগুলোর জান্নাত তাহলে কত বড় হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, ইসলাম এত কঠিন না যে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবের কারণে ইসলামকে যত কঠিন ভাবে প্রচার করা হয়। বুখারী শরীফের হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দ্বীনা ইউসরুন, নিঃসন্দেহে আল্লাহর দ্বীন পুরোটা একদম সহজ। ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, বারবার যিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, এত নিকট থেকে দেখছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। যে হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি একবার আমার মুর্শিদ আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মিয়া হাকিম আখতার, শোনো, কোন কামিল ওলি আল্লাহর সঙ্গে যদি মহব্বতের সম্পর্ক হয়ে যায় তো জান্নাতের পথে হাঁটা এটা খালি এই না যে সহজ লাগবে, মজাদার লাগবে, ইনশাআল্লাহ তাআলা মজাদার লাগবে। এক লোককে মসজিদে আনা যায় না, আর এক লোককে মসজিদ থেকে ফিরানো হয়ে যায় না। আছে না এরকম, একজনকে ছড়িয়ে বান্ধা মসজিদের দিকে আনতে থাকে তাবলিগালেরা, আর সে কোনো কায়দা কৌশলে চৌরাস্তার থেকে পালানোর চেষ্টা করে, এরকম হয় কি না? আরেক মানুষকে মসজিদ থেকে ফিরানো যায় না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন কঠিন সময়ে মহান রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হল রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই বান্দা যে আল্লাহর সামনে নামাজ পড়ার জন্য এমন পাগল, এমনই আল্লাহর দেওয়ানা যে এক অক্ত নামাজ পড়ার পরে তার মনটা বেচাইন থাকে, কখন আবার দ্বিতীয়বার মসজিদে যাব, মহান রব্বুল আলমিনের সামনে আমি নামাজ আদায় করব, রব্বুল আলমীর কদমে সিজদা করব। বান্দা যখন নামাজে সিজদা করে আল্লাহর কসম বান্দা সে আল্লাহ পাকের কদমের উপরেই সিজদা করে। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আমার ভাইরা, নিঃসন্দেহে আল্লাহ পাকের কদম আরশে আজম থেকেও উত্তম, আরশে আজম থেকেও দামি। এজন্য যে বান্দা সিজদা করে তো আল্লাহ পাকের কদমের উপরে, সেই বান্দার মর্তবা সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও বড় হয়ে যায়। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে, লেক যাওকে সেজদায়ে পেশে খোদা খুস্তর আয়াত আদুসান মুল কাত্তরা, সচ্চা মুসলমানের অন্তর যদি তোমার নসিব হয় এক সেজদা আল্লাহ পাকের সামনে করতে পারলে তো তখন তোমার মনে হবে যে শত শত বাদশাহী একসঙ্গে তোমার নসিব হয়ে গেছে, লাখ কোটি বাদশাহী নসিব হয়ে গেছে এক সেজদা এত দামি এত মর্তবাওয়ালা। এক হাদিস শরীফ মনে পড়ল, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে হাদিস আছে, এসকল গুনাহগার মুসলমানদেরকে সাময়িকভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বলবেন ফেরেশতাদেরকে, ঈমান ওয়ালা যে বান্দাগুলি জাহান্নামে কষ্ট পাইতেছে এদেরকে তোমরা বের করে নিয়ে আসো। তো ফেরেশতারা গিয়া সে ঈমানওয়ালা বান্দাদেরকে কাফেরদের ভিতর থেকে বাইসা বাইসা সে জান্নাতের দিকে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ঈমানওয়ালাদেরকে চিনবেন কিভাবে ফেরেশতারা, যে এই ঈমানওয়ালা বান্দারা যে সিজদা করছিল এই সিজদার জায়গাগুলো কোনো ক্রমে জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না, সেজদার কোন স্থানকে জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। ওই সেজদার কপাল দেখলেই বুঝবে এটা মুসলমান, সেই জাহান্নামের আগুনের মধ্যে সেজদার কপালে নূর ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, দুনিয়া রং তামাশা করার জন্য না, দুনিয়া খেল তামাশা করার জন্য না, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু সুয়ার তো বানান নাই আমাদেরকে, শিয়াল কুকুর তো বানান নাই, মানুষ বানাইছেন আল্লাহ তাআলা, মানুষ বানাইছেন। মানুষের সম্মান আর মর্যাদা নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সম্মান দেবেন, শান্তিতে রাখবেন এবং জান্নাতের মধ্যে বড় মর্তবা সুশান্তি আমাদেরকে দান করবেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, হে বান্দারা আমি তোমাদেরকে কিসের জন্য শাস্তি দিব, আযাব দিব, যদি তোমরা আমার নেয়ামত খায়া শুকর গুজার বান্দা হও। এক আয়াত আল্লাহ পাক বলছেন যে আমার নেয়ামত খাইতে আমি তো নিষেধ করি না, কুলু আমির রিজকি রব্বিকুম ওয়াশকুরু লা, আমার বেশুমার নেয়ামত আছে এগুলো তোমরা ভোগ করো আর আমি যে আল্লাহ এটা স্বীকার করো, আমার হইয়া থাকো, আমার হইয়া বাঁচো, সারা দুনিয়ার বাদশাহী করো কিন্তু আমার হইয়া তুমি বাদশাহী করো। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা উনহি কা উনহি কা হুয়া যা রহা হো। ভারতের এক বুজুর্গ হযরত খাজা আরিজুল হাসান বর্জু রহমতুল্লাহ তাআলাই বলেন যে আমি আর কারণ, আমি তো মাওলার, আমি মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে বাঁচবো, মাওলার হয়েই আমি মাওলার নিকট পৌঁছব। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই ইরানের এক বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে দুনিয়া মজা বটে, দুনিয়াতে আরাম আছে, ভালো লাগে, কিন্তু আহা এই দুনিয়া ত্যাগ করে যখন মাওলার কাছে যাব তখন কত ভালো লাগবে, কত আরাম লাগবে, সেদিন আবার কত আনন্দের দিন হবে। সিরাজ রহমতুল্লাহ ভাষা খুররম আর রোজ কাজি মঞ্জিলে বি রাম রাহতে যা তলবম ওস পায়ে যা না বেরাবাম, সেদিন হবে আমার পরম আনন্দের দিন যেদিন আমার মাওলা আমাকে বলবেন যে সিরাজি তুই দুনিয়া ছাড় আমার রহমতের কোলে আয়, নজর করদম কে গর আয়াত বসর ই গমে রুজে তাদর মে কদা সাদাম ও গজল খাঁ বেরাবাম, আমি তো মান্যত করছি যে আল্লাহ যদি আমাকে ডাক দেন দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের নিকট যাওয়ার জন্য আল্লাহর ভালোবাসার কবিতা পড়তে পড়তে আমি আল্লাহ পাকের নিকট নিজের জীবনকে উৎসর্গ করে দিব। আর জুয়ে হয় কে নিকলে দম তোমার সামনে, তুম হামার সামনে হো হম তোমার সামনে। সন্দীপের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা এহসান উল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, শেখুল ইসলাম হজরত মৌলানা হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলীর শিষ্য ছিলেন। চট্টগ্রামে এবং সন্দীপে আমার যখন বারবার যাওয়া হইত তো এই বুজুর্গের সঙ্গে মোলাকাতের সুযোগ হইত। এই বুজুর্গ আমাকে অত্যন্ত স্নেহ করতেন, তো সাক্ষাৎ করলে ভীষণ খুশি হইতেন, তো ওই সময় এই শেরটা এই ছন্দটা শুনাইতেন, আর জুই হাইকে নিকলে দম তোমারে সামনে, হম তোমারে সামনে হো তুম আমার সামনে। প্রিয় মাওলা আর কোনো আরজু নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা তোমার সামনে তোমার জন্য জীবনটা আমি উৎসর্গ করে দিতে পারি, এতটুকুই আরজু আকাঙ্ক্ষা আছে আর কোনো আকাঙ্ক্ষা নাই। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর সামনে একদিন তিনি বললেন হযরত জি একটা সুন্দর ছন্দ আল্লাহ আমাকে দান করছেন, বললেন যে শোনাও, তো বললেন যে হর তমন্না দিল সে রুখসত হো গই আব তো আজা আব তো খলওয়াত হো গই। তিনি বললেন যে আয়াল্লাহ কোন আর্য নাই, কোন চাওয়া পাওয়া নাই, একটাই শুধু অন্তরের চাওয়া পাওয়া, সেটা হলো আমি আপনাকে পেয়ে যাই। অন্তর খালি করছি, এই দুনিয়ার কোনো কিছু চাই না, হৃদয়ে আপনি আসন গ্রহণ করেন। হর তমান্না দিলসে রুখসত হো গেই, আব তো আজ আব তো হালওয়াত হো গেই। আমার ভাইরা, মানুষ যখন ভালো হয়ে চলে, পছন্দ আল্লাহর পছন্দ মোতাবেক চলে, যেই বান্দা আল্লাহকে খুশি রাখে আল্লাহ পাক ওরে কষ্টে রাখবেন, ওরে বিপদে রাখবেন, পেরেশানিতে রাখবেন, লাঞ্ছনার মধ্যে রাখবেন। এটা কিভাবে কল্পনা করা যায়? আল্লাহ পাক জালা জালালু আমান ওয়াল তো পবিত্র কোরআনে বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। এই জমিনের মানুষগুলো, এরা যদি আমি আল্লাহর কথা মতো চলত, আমার অসন্তুষ্টির পথে না হাঁটত, তাহলে তো আমি আসমান জমিনের কল্যাণের সব ভাণ্ডার ওদের জন্য একদম উন্মুক্ত করে দিতাম। আল্লাহ পাক জালা জালালু আম্মান ওয়ালু পবিত্র কোরআনে বলেন, এই রিজিক এগুলি কি আমার খাওয়ার জন্য? এই নেয়ামত এগুলি আমার খাওয়ার জন্য? এ সবই তোমাদের জন্য। দুনিয়াতেও নেয়ামত তোমরা ভোগ করো, আর জান্নাতের অনন্তকাল নেয়ামত তোমরাই ভোগ করবে। শুধু এতটুকু আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমার হুকুম মানো, নামাজটা পড়ো, রমজানের রোজা রাখো, হালাল খাও, কারো প্রতি জুলুম না করো, বাস তুমি অনন্তকালের জান্নাতের মালিক, জান্নাতের অধিকারী। শুনতেছেন প্রিয় বন্ধুরা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اكل طيبا وعمل في سنه وامن الناس بوائقه دخل الجنه। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খাদ্য খায়, হারাম জিনিস খায় না, এবং আল্লাহ রসুলের কথার উপরে জিন্দগি চালায়, ইহুদি খ্রিস্টান এবং আল্লাহর দুশ্মনদের রাস্তায় সে চলে না, আর কোন মাফলুক কোন মানুষের উপরে বান্দা জুলুম করে না, এর থেকে সে দূরে থাকে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা কাজ করলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। অনেক মানুষ এরকম আছে, নামাজওয়ালা, কপালে নামাজের দাগ পড়ে গেছে, এবং হাতে তসবি, ভালো ভালো দিনের কথা বলে, দিনের কাজ করে, কিন্তু জবান এখনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার থেকে এখনো জবান থামতে পারেনি, বিরত হইতে পারেনি, যার তার সঙ্গে ঝগড়া, যার তার সঙ্গে বদমেজাজি। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম তো বদমেজাজি শিক্ষা দেয় না, ইসলাম দুর্ব্যবহার শিক্ষা দেয় না, ইসলাম তো জুলুম শিক্ষা দেয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এমন এক মানুষ ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উমর যে রাস্তায় হাঁটে শয়তান পর্যন্ত সেই রাস্তা থেকে পালাইতে থাকে। এত বড় মানুষ ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ছোট্ট ছোট্ট মুসলমান, গরিব গরিব মুসলমান, দুর্বল কমজোর মুসলমান, তাদেরকে পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে সম্মান করতেন। এজন্য যে তার সিনাতে ঈমান আছে। আমার প্রিয় বন্ধুরা, যার সিনাতে ঈমান আছে, ওই বন্দা দুনিয়ার সমস্ত রাজা বাদশার চেয়ে বেশি দাম। আজকে মুসলমান মুসলমানের কদর করে না, মুসলমান মুসলমানকে চেনে না। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন, মুসলমান আরেক মুসলমানের ভাই লাগে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা মুসলমান ভাইকে দেখলে বিরক্ত হই, আমরা তাকে দুশ্মন মনে করি, আমার প্রতিপক্ষ মনে করি। কি হলো আজকে আমাদের সমাজের কর্ণধারদের, নেতৃবৃন্দের, যে মানুষদেরকে নানান রকমের দলে বিভক্ত করে দিয়া পরস্পরকে সংঘর্ষে সাংঘর্ষিক ভাবে মুখোমুখি বানাইয়া দেওয়া, এটাই কি সমাজের নেতৃবৃন্দের কর্তব্য ছিল? এটাই যে সমাজের নেতৃবৃন্দের নিকটে এই সমাজের জনগণের পাওনা ছিল? হ্যাঁ, যে আন-নাসু আলা দীনে মুলুকহিম, যারা রাজা বাদশাহ হন, যারা রাষ্ট্র এবং সমাজের পরিচালক হন, তাদের আচার আচরণ, তাদের জীবন ধারা, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের উক্তি তাদের উক্তি এবং যুক্তি, এই সব কিছুর দ্বারা সমাজের লোকরা দিন রাত প্রভাবিত হইতে থাকে। সমাজের বড়রা যদি ভালো হন, সুন্দর চরিত্রওয়ালা হন, ইনসাফওয়ালা হন, আল্লাহ মুখী হন, জান্নাত মুখী হন, সবটার প্রভাব সমাজের ছোটদের উপর পড়তে থাকবে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজকে একজন ঢাকার কোন এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বড় মাপের প্রফেসর এবং দিনী কাজের সঙ্গে তার সম্পর্ক, দাওয়াত লীগের সঙ্গে এই প্রফেসর সাহেব দীর্ঘদিন থেকে জড়িত, তা আমার সঙ্গে দেখা করতে গেছিলেন। তো উনি বললেন যে আমি ভার্সিটিতে যখন পড়াই, সিনিয়র প্রফেসর তিনি, বলেন যে সেখানে তো মেয়েরাও থাকে, কি করব। তা আমি বললাম যে ওরা কি আলাদা বসতে পারে না? বললেন যে আমি ওদেরকে বলছি যে মা তোমরা পৃথক বসবে এবং তোমরা ছেলেরা পৃথক বসবে। ওরা খুশি হয়ে গেছে, বলে যে ওরা পৃথক ভাবে বসে। দেখেন যে একজন প্রফেসর, একজন শিক্ষক, তিনি যখন ওদেরকে সুন্দরভাবে বললেন তো সেটা তারা মানতে রাজি হয়ে গেছে। এর সংগ্রাম করার দরকার হয় না, আন্দোলন করার দরকার হয় না, কথায় কথায় যুদ্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করা এটা ইসলাম প্রচারের কোন তরিকা তো না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন যেখানে জেহাদের আলোচনা করছেন, আল্লাহর দিনের দিকে মানুষদেরকে ডাকার কথা ভিন্নভাবে আলোচনা করছেন, জেহাদের তলোয়ার লাগে, ঘোড়া লাগে, অস্ত্র শস্ত্র লাগে, সেই ময়দানের রঙই ভিন্ন। কিন্তু দিন রাত মানুষদেরকে দিনের পথে ডাকার যে বিষয়টা, সেটা যুদ্ধং দেহী পদ্ধতিতে দিনের পথে ডাকা, এটা তো কোরআন শিক্ষা দেয়নি। আপনারা শুনতেছেন আমার কথাগুলো, এবং আপনারা আমার কাছে এমন কথা শুনবেন না ইনশাআল্লাহ যেটা কোরআন হাদিসে নাই, এবং যেটা সকলে মানতে বাধ্য হবে না, এমন কথা বলবো না আমি ইনশাআল্লাহ। যেটা সকলেই মানতে বাধ্য, আন্তরিকভাবে স্বীকার করতে বাধ্য হবে, এইসব কথাই বলবো ইনশাআল্লাহ। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে সুন্দর কথাওয়ালা মানুষকে যে আল্লাহর দিনের দিকে, আল্লাহর দিকে ডাকে, নিজেও সুন্দর আমল করে, সুন্দর জীবন গড়ে, আর এতটা তার ইসলাম এবং ঈমানের জন্য জীবন উৎসর্গিত, সে উচ্ছল হয়ে বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি গর্বিত যে আমি একজন মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এখানে তো আল্লাহর দিনের দিকে ডাকবার জন্য অত্যন্ত এক মর্যাদাপূর্ণ বর্ণনা আল্লাহ পাক দান করলেন, যে এর আয়াতের অর্থ এই দ্বারা যে আল্লাহর দিনের দিকে ডাকে, কিন্তু এই শর্তে যে তার মধ্যে আল্লাহর দিনের সুন্দর জীবনধারা, এই জীবন প্রবাহ মজুদ আছে, তাহলে নিঃসন্দেহে সে অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। এই যে এই আয়াতের ব্যাখ্যা, বাহ্যিকভাবে আমরা যেটা মনে করি যে যিনি আল্লাহর দিনের দাওয়াত দেন, আল্লাহর পথে ডাকেন, নামাজের দিকে ডাকেন, রোজার দিকে ডাকেন, হজের দিকে ডাকেন, গুনাহ থেকে বাঁচার জন্য ডাকেন, হালাল খাওয়ার জন্য ডাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপর চলার জন্য ডাকেন, খুন খারাপি থেকে বিরত হওয়ার জন্য ডাকেন, তো এই সবটাই আল্লাহর দিনের দাওয়াত। যেই বান্দা আল্লাহর দিনের দাওয়াত দেয় তিনি বড় মর্যাদাওয়ালা, উচ্চ মর্যাদাওয়ালা, এই কথাই আয়াতে পাক থেকে প্রমাণিত হয়। কিন্তু কোন কোন মুফাসসির এই কথাও বলছেন, এই আয়াতে পাকের মূল লক্ষ্য প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীকে বলছেন, আমার রসুল দিন রাত আমার কথাই তো বলেন, আমার দিকেই ডাকেন, আমার সৌন্দর্যের বর্ণনা দেন, আমি যা যা পছন্দ করি সেগুলো তোমাদেরকে শিক্ষা দেন, যেগুলো আমার অপছন্দের জিনিস সেগুলো তোমাদেরকে বাতলান, যে সেগুলো থেকে তোমরা দূরে থাকো। মা তাকুম রসুল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল যা যা দেন, ভালো জিনিস দেন, সেগুলো তোমরা নেও, এইসব জিনিস ধরলে, সঙ্গে রাখলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছবে। আর তিনি যেসব জিনিস থেকে বিরত থাকতে বলেন, তোমরা বিরত থাকো, তোমরা সফল কাম হয়ে যাবে, উচ্চ মর্যাদা ওয়ালা হয়ে যাবে, এবং আমার আউলিয়াদের মধ্যে তোমরা স্থান পাবে। তো এই আয়াতে পাকের এক তাফসীর হল, এই আয়াত যে মর্যাদার বর্ণনা সেটা সবটাই প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে তিনি আমার দিকে ডাকেন, এই জন্য তিনি সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখানে তো আয়াতে পাক আল্লাহর দিনের দিকে দাওয়া, আল্লাহর দিনের দাওয়াতের বিষয়টার মর্যাদার আলোচনা, কিন্তু আরেক আয়াত আল্লাহ পাক কিভাবে ডাকতে হবে আল্লাহর বান্দাদেরকে সেটার বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা। তিনি বলেন যে উদু ইলা সাবিলি রব্বিকা, আপনারা খেয়াল করে শুনতেছেন কথাগুলো, আমি শব্দে শব্দে একটু অনুবাদ করে শুনে পরে না হয় ফিনিশিং এ আরেকবার বললাম, উদু ডাকো তুমি, ইলা রব্বিকা, ইলা সাবিল রব্বিকা, তোমার রবের পথের দিকে, বিল হিকমা, হিকমতের সাথে, হ্যাঁ, সুন্দর পদ্ধতিতে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর কথা, সুন্দর উপদেশের সাথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার মানুষদেরকে গালাগালি, বকাবকি, তেজা তেজি, এটার কথা তুই আয়াতে পাক নাই, বরং যে বিষয়গুলো তিক্ত, শুনতেছেন আপনারা, যেই বিষয়গুলো তিক্ত সেগুলোর ব্যাপারও আল্লাহর বান্দাদেরকে যুদ্ধের ময়দানে না বরং দ্বীনের দাওয়াতের ময়দানে যখন কথা বলা হবে সেক্ষেত্রে রব্বুল আলমীর হেদায়ত হল, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, যাদের সঙ্গে তর্কে লিপ্ত হইতে হয়, হ্যাঁ, তর্ক বিতর্ক করতে হয়, বহসও করতে হয়, সেটা করবা তোমরা সর্বোত্তম পন্থায়। যে কেমন সর্বোত্তম পন্থা, যে আমি মনে করলাম আমার যুক্তি আরো ধারালো হোক, আমার ভাষা আরো কঠিন হোক, এটা যদি আমি মনে করি উত্তম পন্থা, আল্লাহ পাক সেজন্য নিজে ব্যাখ্যা দিয়ে বলছেন, ওয়াইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে এমনটা চমৎকার পদ্ধতি তুমি বিপক্ষের সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে ব্যবহার করবে যেন যে ছিল তোমার শত্রু সে তোমার পরম বন্ধুতে পরিণত হইতে বাধ্য হয়। আপনারা শুনতেছেন কথাগুলো, এজন্য ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম যারা ছিলেন, একদম শীর্ষ স্থানীয় আলেম, যাদের এক একজনের এলেম, দিনের আমল এবং দিনী যোগ্যতা আর দিনী জীবনের মর্যাদার সামনে সারা দুনিয়া মাথা নত করত, এই রকম এক আলেম দিন ছিলেন শেখুল ইসলাম হযরত মাওলানা শব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলী, যিনি বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের আরবি ভাষায় চমৎকার শীর্ষস্থানীয় এক ব্যাখ্যা গ্রন্থ লিখছেন ফাতুল মুলহের নামে। সে আল্লামা শব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলী বলেন যে আগর হক বাত হক তরিকে সে হক নিয়ত সে কহি জাতি হরুর আসর করতে হ্যাঁ রং লাতি হ্যাঁ, যদি আল্লাহর দিনের কথা, সত্য কথা, সঠিক কথা একদম সহি ভাবে সিরেফ আল্লাহ সন্তুষ্টির নিয়তে বলা হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার কথা যেরকম হওয়া উচিত সেরকম কথা হয়, ভাষা হয়, বিষয় হয়, নিঃসন্দেহে এটার ফলাফল পাবেই পাবে তোমরা, নিঃসন্দেহে এটার ভালো একটা রেজাল্ট আসবে, এমন হইতে পারে না যে এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত নকশবন্দিয়া তরিকার, এত বড় মানুষ ছিলেন তিনি যে দারুল উলুম দেওবন্দির বিখ্যাত আলেমে দ্বীন হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নকশবন্দিয়া তরিকার ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় উঁচু উঁচু স্তরের সাহেবে নিসবত বুজুর্গ এই মানুষটা হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদ রহমতুল্লাহ আলী। তিনি আলেম উলামা এবং দিনের দাওয়াত দেনেওয়ালা যারা তাদেরকে লক্ষ্য করে বলছিলেন যে রহমত কা আবর বনকে জাহাঁ ভর মে ছাইয়ে আলম ইয়ে জল রহা হ্যায় বরস কর বুঝাইয়ে, ভাই তুমি সে রহমতের মেঘমালা হইয়া তুমি বিশ্বময় ছড়ায় পড়ো, রহমত কা আবর বনকে জাহাঁ ভর মে ছাইয়ে, আল্লাহ পাক রহমতের মেঘমালায় পরিণত হইয়া বিশ্বময় ছড়ায় পড়ো, এবং যে দীর্ঘদিন পর্যন্ত খরায় কাতর মানুষরা যেভাবে এরকম বৃষ্টির পানি পাইলে যেভাবে খুশিতে বাগবাগ হয়ে যায়, জীবন ফিরে পায় এবং সে মরা জমিন নতুনভাবে জীবন প্রাপ্ত হয়, এইভাবে তোমরা যদি দিন প্রচার করো তাহলে বিশ্ববাসী তোমাদের থেকে দিন নিবে, দিন গ্রহণ করবে। আমাদের এক শ্রেণীর লোকদের মেজাজই হয়ে গেছে ইট মারা বক্তৃতা করা, পাথর মারা বক্তৃতা করা। আমার প্রিয় বন্ধুরা, আমারও একটা বয়স তো হয়ে গেছে, আমি দেখলাম যে ইট আর পাথর মারা বক্তৃতা মানুষ গ্রহণ করতে চায় না, কারণ সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কেউ এক দল করে, কেউ আরেক দল করে, কেউ ইসলামের এক পদ্ধতি অনুসরণ করে, কেউ আরেক পদ্ধতি অনুসরণ করে, কেউ এমন কিছু ইসলামী পদ্ধতি অনুসরণ করে অন্যান্য ওলামায়ে কেরাম বলেন যে এটা ইসলামী পদ্ধতি না, তো পরস্পরের মধ্যে এরকম বিরোধ এবং দূরত্ব অনেক থাকে। এই ক্ষেত্রে স্টেজে যে ব্যক্তিরা কথা বলেন তারা যদি কথাই বলেন এক রোখা এক দেশদর্শী, তখন কিছু লোক ধরে নেন যে আসলে এই লোকটা মনে হয় আমার বিরুদ্ধে। কি কথা বোঝেন নাই, এই লোক বোধ হয় আমার বিরুদ্ধে কথাগুলো বোধ হয় বলে আমাদেরকে সেল মারার জন্য। তো এই কথাগুলো গ্রহণ করবার মানসিকতা প্রথমেই শেষ হয়ে যায়, তো তার কোনো কথাই তখন কাজে আসে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বলেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক বলেন আমার কথাগুলো আমার বন্দাদেরকে তোমরা শুনাইতে থাকো, যে যারা ঈমানওয়ালা বন্দা হবে তো আমার কথা শুনলে তারা কেন গ্রহণ করবে না, আমার কথা শুনলে ওদের মন অবশ্যই প্রভাবিত হবে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইন্না ফাইন্না যিকরা তর্জমা করতে পারো মৌলভী সাহেব সামনে যে বসছে কয়েকজন, ফাইন্না যিকরা মানে কি? তোমরা তো আগেই শুরু করো তাহকিকে হর জরুর। হ্যাঁ, ফাইন্না ইন্না তাকিদ কিসের জন্য? হুকুমের জন্য। তো অর্থ কি দ্বারা? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে নিঃসন্দেহে আল্লাহ পাকের জন্য যখন নসিহত করা হয় অবশ্য অবশ্যই এটা মোমেনদের জন্য উপকারের বিষয়, এটা অন্তরাত্মাকে জীবনকে প্রভাবিত করেই করে। যে মুসলমান আজকেও নামাজ ধরে নেয়, এখনো সত্য কথা বলে না, এখনো সঠিক পথ অনুসরণ করে না, কিন্তু সেই লোকটা ওয়াজ শুনে কেন? সে আলেমদের কথা শুনে কেন? কোরআন সুন্নার আওয়াজ শুনলে তার ভালো লাগে কেন? এটা খুব লক্ষণ, অচিরেই সে আল্লাহর দিকে ছুটবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে আল্লাহর কথা তার কাছে ভালো লাগে, এখনো তার মনটা এতটুকু প্রস্তুত হয় নাই যে আজকেই সে নামাজ ধরবে, এতটুকু প্রস্তুত এখনো মনটা হয়নি। যে আমরা ছোটবেলা গাঁওগ্রামে যখন ছিলাম, জমিন চাষ করে না আমরা, এখন আজকাল কি বলেছি জানি না, ছোটবেলার কথা বলতেছি, তিন চাষ দেওয়ার পরে তখন এটা ওখানে বীজ বপনের উপযুক্ত হইতো। কি কথা বুঝেন না, প্রথমবারে যখন লাঙ্গল দিয়ে চষে, চষবার পরে বিশাল বড় বড় এক চাকা তৈরি হয়, এটার ভিতরে যদি বীজ বপন করে কি হবে শেষে? এ ধান হবে? কি কথা বুঝেন নাই? এই এক চাষ গেল, পরে আবার দ্বিতীয় চাষ দেয়, ওই সময় পহেলা চাষের পরে বিশাল বড় বড় চাকাগুলো মুগুর দিয়া ধুরুম ধুরুম মারে, তো এগুলো গুড়া গুড়া হয়ে যায়। তারপরে চাষা দ্বিতীয় চাষ দেয়, এরপরও সে মনে করে যে এখনো হয় নাই, এর ভিতরে বীজ বপনের যোগ্যতা উপযুক্ততা এখনো তৈরি হয়নি। তিন চার দিলে একদম একদম এসা চমৎকার হয় যে এতটা লেভেল এবং প্লেন হয় যে দেখতেও মানে এক সুদর্শন দৃশ্য হয়, চমৎকার লাগে, দাঁড়ায় দাঁড়ায় দেখতে ইচ্ছা করে, ওয়া ওয়া জমিন কি সুন্দর তুমি। যে সেই জমিনে যখন বীজ বপন করে তার থেকে আমাদের নয়ন কাড়ে নিয়ে যায়, অন্তর কেড়ে নিয়ে যায়, এরকম ফসল তৈরি হয়। হ্যাঁ, ইয়ুজিবুজ্জুররা লিয়াগিজা বিহুমুল কুফফার, এজন্য আমার প্রিয় বন্ধুরা দিনের কথা বলার জন্য কখনো এমন চিন্তাই করা চাই না যে আমি যে ওয়াজ করব আজকেই সকলে একদম নামাজ ধরতে হবে আর না হলে আমি বলে দিব সব জাহান্নামি, এইরকম দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনারা দাওয়াত ও তাবলীগ জামাত সম্পর্কে তো জানেন, আল্লাহ তাআলা এই জামাতের দ্বারা বিশ্বময় বড় কাজ নিছেন, আল্লাহ পাক মেহরবানি করেন আরো সুন্দর কাজ করার তৌফিক দান করেন। আল্লাহর দ্বীনের দাওয়াতের পদ্ধতি যুগে যুগে বিভিন্ন রকম ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল দ্বীন পূর্ণাঙ্গ দ্বীন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন, সাহাবায়ে কেরামকে সর্বশ্রেষ্ঠ দ্বীনের মডেল রূপে তিনি তৈরি করে গেছেন, এবং রব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের ইশারাতে বলছেন যে আল্লাহর দ্বীন নিবে যে তোমরা মডেল করে, আমি মডেল, আমার সাহাবীরা মডেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি যা করি আমার যে জীবন চিত্র, আমার জীবনের নকশা এটা কমপ্লিট দিন, আমার সাহাবিদের জীবনের নকশা এটা কমপ্লিট দিন, যে কোনো সাহাবির অনুসরণ করবে তুমি দিনের উপর চলবে, জান্নাতের পথে চলবে, একদম জান্নাত পর্যন্ত পৌঁছবে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে দ্বীনের দাওয়াত এবং প্রচার, তালিম, তাজকিয়া ইত্যাদির পদ্ধতি যুগে যুগে এগুলো বুঝতেন বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন। যখন যে যুগে দ্বীনের যে চাহিদা ছিল উলামায়ে দ্বীন সেটা পূরণ করতেন। নবীর পরে আল্লাহর দ্বীন সবচেয়ে ভালো বুঝেন যারা, দ্বীনের দায়িত্ব বুঝেন, কর্তব্য বুঝেন এবং তা পালন করেন তারা হচ্ছেন উলামায়ে কেরাম। কারণ এটা কোরআন সুন্নাহর দ্বারাও একদম প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী রসুলদের সম্পদের ওয়ারিস উলামায়ে দ্বীন। নবী রসুলগণ কেউ টাকা পয়সা ধন দৌলতের সম্পদ রাখেন না, বরং তাদের সম্পদ হচ্ছে আসমানি ইলম, যেটার মাধ্যমে বিশ্বের মানুষ হেদায়েত লাভ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আসমানি ইলম যেটা পূর্ণটা হেদায়েত এবং নূর, এটার ওয়ারিস শুধু উলামায়ে দ্বীন। এবং কিয়ামতের দিন সমস্ত নবী রসুলগণ প্রথমে সুপারিশ করবেন আল্লাহ পাকের নিকট গুনাহগার বান্দাদের জন্য, তারপরে সুপারিশ করবেন উলামায়ে দ্বীন, তৃতীয় নম্বরে সুপারিশ করবেন শহীদগণ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন যে এতে প্রমাণিত হয় নবীদের লাগালাগি স্তর হল উলামায়ে দ্বীনের, তারপরে গিয়া শহীদগণের। আমার প্রিয় বন্ধুরা, আমাদের দরকার জাহান্নাম থেকে মুক্তি লাভ, জান্নাত পর্যন্ত পৌঁছা, বাগ্গীতা এবং বক্তৃতা বাগ্বিতণ্ডা করে নিজের জীবনটাকে নষ্ট করার কোন মানে হয় না, কোন চিন্তাবিদের অনুসরণ না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, লেখকের অনুসরণ না, কবির অনুসরণ না, সাহিত্যিকের অনুসরণ না, আল্লাহ পাকের দ্বীনের অনুসরণ এবং আল্লাহর নবীর অনুসরণ এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ উলামায়ে দ্বীন যারা হক্কানি তাদের ব্যাখ্যা মোতাবেক, তো এভাবে আমরা জান্নাতের পথে চলতে পারব। প্রিয় বন্ধুরা, ঝগড়ার দ্বারা আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো সমাধান নাই, সেই পথ আমরা পরিহার করার চেষ্টা করি। আল্লাহর রসুল বলতেছেন যে আমার পরে উলামায়ে দ্বীনকে তোমরা অনুসরণ করবে। এবং খুদ কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি আল্লাহর দ্বীন যারা না জানো, যে উলামায়ে দ্বীন থেকে তোমরা জানবে, তাদের নিকট জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক নিজে পথ ধরাইয়া দিলেন, দ্বীন শিখতে হবে, নিতে হবে উলামায়ে দ্বীন থেকে। আমার প্রিয় বন্ধুরা, বিশ্বের মুসলমানরা যে তারা ইহুদি হইতে পছন্দ করে না, খ্রিস্টান হইতে পছন্দ করে না, কাফের মুশরিক হইতে পছন্দ করে না, কিন্তু এই আবেগি মুসলমানদের বিশাল অংশ ভুল করে যেখানে, সেখানে হল আলেম উলামা ছাড়া যারা আল্লাহ বিরু আলেম উলামা তাদের চেয়ে অন্যদেরকে দিন দরদি বেশি মনে করা, সে কম এলেমওয়ালা, কম বুঝওয়ালা, কম আলোওয়ালা লোকদের নিকট থেকে ব্যাপক আলো গ্রহণের চেষ্টা করে। এভাবে মানুষ বিচ্যুতের শিকার হয়, বিভ্রান্তির শিকার হয়, এমনটা করা করতে নাই। কারণ খোদ কোরআন শরীফে রব্বুল আলামিন উলামায়ে দ্বীনের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে তুলে ধরছেন এই কারণে, দ্বীন তো এলমে দ্বীনের নাম, কোরআন সুন্নার সহি এলমের নাম, আর কোরআন সুন্নার সহি এলম আল্লাহ পাক উলামায়ে দ্বীনের নিকট রাখবেন, এটা আসমানের মালিকের ফয়সালা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা ইউকুবাযুল ইলমু বিতারজিল উলামা, যে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আলেমরা থাকবেন তো ইলম থাকবে, দ্বীন থাকবে, আর যখন আল্লাহ পাক উলামার দ্বীন, আল্লাহর দ্বীন উঠায় নিয়ে যাবেন তো ইলমকে উঠায় নেবেন, আর ইলম উঠাবেন কিভাবে, উলামাদেরকে উঠায় নিয়ে যাবেন। দুনিয়াতে কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিকভাবে বলতে পারবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিসে পাক প্রমাণ করে যে এক একজন আলেমের জীবন বিশ্ববাসীর জন্য আল্লাহর তরফ থেকে কত বড় রহমত। লক্ষ কোটি চাঁদ সূর্যের চেয়ে এক একজন আলেমে দ্বীনের মর্যাদা অনেক বড়, কিন্তু কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নায়েব বলছেন, তার ওয়ারিস বলছেন, তার প্রতিনিধি বলছেন, এবং এতটা গুরুত্বের সাথে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকআন্নামা সাল্লা খালফা নবিয়্যিন আও কামা ক্বাল যে মুসলমান কোন পরহেজগার আলেমে দ্বীনের পিছনে নামাজ আদায় করল, সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করল, তার নামাজ এত উচ্চ মর্তবাওয়ালা। আমরা ভালো ইমামের পিছনে নামাজ পড়ি, ভালো আল্লাহওয়ালার পিছনে নামাজ পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লে সেই নামাজের যে মর্তবা হইত, আমাদের নামাজের কি সেই মর্তবা হওয়া সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ আদায় করতেন, সেই নামাজে তারা কোথায় পৌঁছে যেতেন জানেন? সেটা আস-সালাতু নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ তো পুরোটা একদম নূরই নূর। যখন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহর কসম সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহর নূর ও তাজাল্লির অকুল সাগরে একদম ডুবে যেতেন। এর একটা ছোট দৃষ্টান্ত যে আমার পীর ও মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি নির্জনে যে আল্লাহ পাকের সামনে যে সেজদা করলেন, নফল নামাজ পড়লেন, সেখানে এই পরিমাণ শান্তি আরাম নূর ও তাজাল্লি তার নসিব হল। তিনি ওখান থেকে বের হইয়া যে অটোমেটিকলি আল্লাহ প্রদত্ত যে ছন্দ এবং কবিতা পেশ করলেন সেটা হল সরদে সে সর উঠা তো কহি আস্তানা থা ইয়ানি ও জমিন থি ও আসমানা থা। আজকে সেজদা করার পরে আমি যখন উঠলাম, উঠার পরে দেখি কি আগের আসমানটাই নেই, আগের পৃথিবীটাই নেই, এক নতুন পৃথিবী। তার মানে আগের আসমান তো আছে, জমিনও আছে। তিনি বলেন যে আসমানও নাই জমিনও নাই, তার মানে আসমান জমিন দেখেন না, যা দেখেন সব চতুর্দিকে নূরই নূর দেখতে থাকেন। এক আরেফে কামিল এক ওলি আল্লাহ একটা সেজদা করলে যদি এত বড় মর্তবা হয়, তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সঙ্গে যখন নামাজ পড়তেন আর সেজদা করতেন তাদের হালত কি হইত? এই জন্য ওই সকল বন্ধুরা ভয়ঙ্কর ভুলের মধ্যে আছেন, বড় ক্ষতির মধ্যে আছেন, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মর্যাদা এখনো বুঝতে চান না, বুঝতে পারেন না। একজন বা একাধিক জন সাহাবির ব্যাপারে অন্তরকে এবং জবানকে তারা কলুষিত করে নিজেকে বিপদের সম্মুখীন করতেছেন, তারা আসলেই কোনো ভালো কাজ করতেছেন না। আমার প্রিয় বন্ধুরা, পশ্চিমাদের লেখা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের লেখা ইংরেজি ইতিহাসের থেকে উর্দু আরবি বাংলাতে অনুবাদ করে করে যে সকল ইসলামী ইতিহাস তৈরি হয়েছে সেগুলো কলেজ ভার্সিটিতে পড়ানো হয়। কোন আলেমদের লেখা ইতিহাস তো কলেজ ভার্সিটিতে পড়ানো হয় না। ওই সকল ইতিহাস চর্চা করে করে ফের অমুক সাহাবি অমুক সাহাবি তারা আপোষে যুদ্ধ করছেন, ঝগড়া করছেন, এই হয়েছে করছেন, অতএব উনি ভালো উনি ভালো না, এগুলি বলতে বলতে শেষে আমাদের রেজাল্ট কি হবে? আমাদের দায়িত্ব হলো তো আমরা আমাদের জীবনটাকে নিখুঁত বানাবো, সুন্দর বানাবো, ফুলেল বানাবো, আল্লাহর পছন্দের উপযুক্ত বানাবো, যাতে আমার জান্নাতের পথ নিষ্কণ্টক হয়। সে নিজের নাক কান কাটা আরেকজনের যাত্রা শুদ্ধ করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে? দুনিয়ার কাছে আমি ইতিহাস বেত্তা আর মস্ত বড় নেতা নামে প্রসিদ্ধি লাভ করলাম, সুখ্যাতি অর্জন করলাম, আর পরিণামে আমি জাহান্নামের কীটে পরিণত হইলাম, এরই নাম কি মানুষের জীবনের সফলতা? হ্যাঁ, কোরআন শরীফের যেখানে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেণীর সাহাবীদের কথা বলতে শুরু করলে ঝড় তুফানের গতিতে প্রশংসা করতে থাকেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আমার রাসূল লাগেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। ওহো, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন আরে মুহাম্মদ আমার রাসূল লাগেন, তিনি কে সেটা তোমরা কে তোমাদের এখন বলবো না, যে তার সঙ্গে যারা থাকেন তাদের মর্তবা কি তা শোনো, তার থেকে তোমরা অনুমান করতে পারবে যে তিনি কেমন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা যে সুন্দর, তারা যে অনন্য সুন্দর জীবনের অধিকারী, শ্রেষ্ঠ জীবনের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ ইবাদতের অধিকারী, সর্বশ্রেষ্ঠ ইলমের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আলোর দিশারী, এই আয়াতে পাক তা সুস্পষ্ট এবং অকাট্য প্রমাণ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাক কোরআনে পাকে আপনারা দেখেন কোন আলেমী দ্বীনের কাছে এবং বাংলাতে তাফসীর পাওয়া যায়, যেটা আমি অনেকগুলো নাম বলি, একটারই নাম বলি, তাফসীরে মারিফুল কোরআন। অনেকে এরকম যারা ভালো আলেমও হন নাই কিন্তু তাফসীর কোরআন শরীফটা লিখে বসে গেছেন আর সেখানে ভুল এবং এক্সিডেন্ট যাই করছেন, আলেম ওলামারা এখন বললে ওই রকম বিশিষ্ট ব্যক্তিদের অনুসারীরা মানতে রাজি হন না। যারা বুদ্ধিভিত্তিক তাফসীর লিখতে অভ্যস্ত, বুদ্ধিজ্ঞান সম্পন্ন বুদ্ধিজীবী এবং উচ্চশিক্ষিত অনেক ভাইয়েরা এরকম সাহিত্যপূর্ণ আলংকারিক ভাবধারা এবং অভিব্যক্তি এবং বাগধারাকে পছন্দ করেন আর ওইটার বড় ভক্ত হয়ে যান। এখানে বাগধারা সাহিত্য চর্চার অলংকার, অলংকারের নেশা, এটা মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হল আমার মাওলা কি বললেন সেটা খোঁজ করা এবং সেটাকে অনুসরণ করতে পারা, এইভাবে জীবনটাকে সফল কাম করে তোলা। এরকম একটা স্থির বাংলা ভাষাতে পাওয়া যায় যেটা মূলত উর্দু ছিল, তাফসীরে মারিফুল কোরআন, অনেক সুন্দর অনেক চমৎকার তাফসীর। এবং আমি জানি না যে তাফসীরে ফাওয়ায়েদ উসমানির বাংলাতে অনুবাদ হয়েছে কিনা, কি জন্য বলছিলেন যে হয়ে গেছে, যদি হয়ে থাকে আর ভালো হাতের অনুবাদ হয় এটাও এক শ্রেষ্ঠ মানের তাফসীর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ তো আমার রসুল লাগেন, তার মর্যাদা তো যে কোনো কথার ঊর্ধ্বে, যুক্তির ঊর্ধ্বে, হ্যাঁ না? আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে যারা থাকেন, একটুখানি মাইয়ত, একটুখানি সঙ্গ, যাদের লাভ হলো, তাদের মর্যাদা হলো এই সীমাহীন সূর্যের আলোর বরকতে, আসিদ্দাল আল কুফার রুহামাউ বাইনাহুম, সর্বোচ্চ চরিত্র যেটা সেটা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ চরিত্রের গুণ হচ্ছে আল্লাহর আপন আপন জানা, আল্লাহর দুশ্মনকে দুশ্মন জানা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেই মানুষটার অন্তর আর জীবনে আল্লাহর আপনকে আপন, আল্লাহর দুশ্মনকে দুশ্মন জানার চরিত্র নসিব হয়, আল্লাহর কসম সে সিদ্দিকীনের মর্তবার বলি আল্লাহ হয়। তো ওই কারণে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের রংটাই এমন, ঈমানের রংটা ধরনটাই এমন, সে ভালোবাসে আল্লাহর জন্য, ভালোবাসে না বরং প্রত্যাখ্যান করে তো আল্লাহর জন্য, কাউকে দেয় তো আল্লাহর জন্য, কাউকে দেয় না তো আল্লাহর জন্য, তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি আল্লাহর জন্য, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবন, যার ঈমানই জীবন এমনটা হয়, সে সর্বোচ্চ ঈমানওয়ালা, সবচেয়ে কামিল ঈমানওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে আয়াতের প্রথম অংশ যে আল্লাহ পাক বললেন যে আমার নবীর সাহাবীরা তো আমার আপনকে আপন জানেন, আমার দুশ্মনকে দুশ্মন জানেন, আয়াতের এই অংশ থেকে প্রমাণ সব সাহাবা সিদ্দিকীনের মর্তবাওয়ালা, সব সাহাবায়ে সিদ্দিকীনের মর্তবাওয়ালা। এজন্য ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান ইসলাম গ্রহণের সাথে সাথে প্রত্যেক সাহাবী সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। তারপর আল্লাহ পাক বলেন যে তারাহুম রুকআন সুজদা, তাদেরকে তোমরা খুঁজলে দেখবা কি রুকুতে, সিজদাতে, বন্দেগীতে, ইবাদতে। যে আল্লাহ পাকের নামাজ, এটা আল্লাহ, আল্লাহর জন্য নামাজ এটা হচ্ছে ঈমানের পরে সর্বোচ্চ ইবাদত। এজন্য আল্লাহ পাক সেটাকে উল্লেখ করছেন যে অন্তর, যা অন্তর হলো বাদশাহ, বা এই অন্তর যদি শুদ্ধ এবং ঠিক হয়ে যায় তো সর্ব অঙ্গের, সর্ব অঙ্গ ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তোর নামাজ যা সুন্দর হয়ে যায়, তার জীবনে সবকিছু সুন্দর হয়ে যায়। তার দলিল হাদিস শরীফ, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ترك الصلاه من اقام الصلاه فقد اقام الدين ومن ترك الصلاه فقد هدم الدين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি হাদিসের মর্মার্থ হলো যে যে সুন্দরভাবে, চমৎকারভাবে, পূর্ণাঙ্গভাবে, আন্তরিকভাবে নামাজ ধরে, তো তার পুরো জীবনটা, পূর্ণ দিন আসতে বাধ্য। ওমান তারাকা সালাত ফাকাদ আকাম হাদামাদ দ্বীন, আর যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দেয় তো ইসলাম পুরোটাকে নিজের জীবন থেকে সে ধ্বংস করে দিল। দেখা যাবে যে নামাজ ত্যাগ করে দিছে, সত্য কথা, সত্য অসত্যের পরোয়া করে না, হালাল হারামের পরোয়া করে না, অসংখ্য দুশ্চরিত্র এবং খারাপ জীবন তাকে চরমভাবে গ্রাস করে বসে নামাজ থেকে বেপরোয়া হওয়ার কারণে। যে আয়াতে পাকের অর্থ তাহলে কি দাঁড়াইল, যে নামাজ যে ধরল নূরের জীবন, যে নামাজ যে ধরল নূরের অকুল সাগরে ডুবল, তার পূর্ণ জীবন আল্লাহর নূরে আলোকিত হইতে বাধ্য। দলিল কোরআনে পাকের এই আয়াত, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়াল পবিত্র কোরআনে বলেন, যেই নামাজ আমি পড়তে বলি, সে আমার নবী শিক্ষা দান করেন, সেই নামাজ যারা ধরে সর্বরকমের অপকর্ম থেকে জীবনকে নিঃসন্দেহে মুক্ত করিয়ে দেয় নামাজ। এক লোক মসজিদে নববীতে আসতেন, নামাজ আদায় করতেন, তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার অমুক লোকটার অবস্থা হলো কি, যে তিনি নামাজ তো পড়েন কিন্তু লোকটা এখনো চুরি ছাড়েন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, সে নামাজ তো পড়ে না, হ্যাঁ, তার নামাজ তাকে চুরির অভ্যাস থেকে মুক্ত পবিত্র করবেই করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে এই আয়াতের দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরামের এই প্রশংসা, যে তাদেরকে দেখলেই দেখবা কি নামাজে ডুবে আছেন, সেজদায় ডুবে আছেন, হ্যাঁ, সেজদার সেজদার মধ্যে নেশায় বিভোর হয়ে পড়ে আছেন, তো কত বড় প্রশংসা এটার। হ্যাঁ, তারপরে يبتغون فضلا من الله ورضوانا ترى حرامের ধারে কাছে নাই তারা তো আল্লাহর থেকে কেবল হালালটা নিয়ে নিয়ে ভোগ করেন হালাল আল্লাহর থেকে নিতে থাকেন যে আল্লাহ হালালটা দেন পিওর এবং ফেরেশতা দেন কারণ হারামের দ্বারা তৈরি যে রক্ত গোশত এর কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয় না আমার প্রিয় বন্ধুরা কি হলো যে পরের সম্পদ হরণ করলাম লুণ্ঠন করলাম খাইলাম এটা কোন মানুষের চরিত্র হতে পারে মানুষ তো ওই মানুষকে বলে যে অন্তরাত্মা জীবনকে সকল পুরুষ থেকে মুক্ত রাখে মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলার কদহু বিগত হিজরি শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন তিনি বলেন আগর ইয়ে ইনসান ইনসান বন জায়ে তো ইহি সব কুছ হয় এই মানুষ যদি সত্যিকার ভালো মানুষ হয়ে যায় এই মানুষই সবচেয়ে বড় মর্যাদাওয়ালা তার ঊর্ধ্বে কেউ নাই আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায় এই মানুষের সুন্দর মানুষ হওয়ার পদ্ধতি হলো আল্লাহর সঙ্গে নিখুঁত সুন্দর নিবিড় সম্পর্ক পয়দা করা শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা আমরা মুসলমান আল্লাহ পাকের শুকর প্রত্যেক মুসলমানই এটা চান যে আমি ভালো থাকব আমি ভালো হব আমি জান্নাতে যাব কেউ জাহান্নামে যাওয়ার জন্য কারোর কোনো প্রস্তুতি নেই কারো কোনো ইচ্ছা অভিপ্রায় নাই কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে হিম্মতের কমজোরি হিম্মতের দুর্বলতা অনেক মানুষ বাজারে যায় শুনতেছেন প্রিয় বন্ধুরা বাজারে যায় বউ পাঠায় দেয় যে যাও বাজার করে নিয়ে আসো কেউ যায় আটটার সময় নটার সময় বাসায় ফিরে গেছে কেউ তো সাড়ে আটটার সময় বাসায় চলে যায় বিবি খুশি হয়েছে তুমি ভালো স্বামী ঝটপট ঝটপট কাম করো আরেকজন নয়টায় গেছে যাই হোক তুমিও ঝটপট কাম করো তুমিও ভালো আরেকজনকে পাঠাইছিল আর সাতটার সময় এ আসছে বারোটার সময় তুমি একটা কাম করো বাজার তো আনলাই কিন্তু এত দেরি গেল কেন করলা হ্যাঁ বাজার তো আনলা এই বাসি মাসি যারা শুরু শুরুতে বাজার করলো একদম টাটকা শাক টাটকা মাছ টাটকা সিম টাটকা তরকারি টাটকা গোস্ত সে ঘরে ঘরে রান্না হইতেছে আর আমাদের ঘর থেকে খুশবু পাইতেছি গেরান পাইতেছি আর তুমি কিনা বারোটা একটা সময় ফিরতে অভ্যাস করছো স্বামী বেচারা যদি শিক্ষিত আর ভদ্র হয় বউর সঙ্গে ঝগড়া না করে মাথা নিচু করে বসে থাকে বলে যে আসলে কাজটা ভালো হয় না ভুল হয়ে গেছে ভদ্রতা সুরে সুন্দর চরিত্রে সে উপস্থাপন করতে বাধ্য হয় কিন্তু এই লোকটা দেরি করলো যে এই দেরিটা করাটা তো আসলে সুন্দর না প্রশংসনীয় কোনো বিষয় না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা তো আমরা মুসলমান ভালো জিনিস আর ভালো জীবন গ্রহণ করতে আমাদের এত বিলম্ব করো বিলম্ব কেন হযরত রাবিয়া বসরী তিনি বলেন তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লামরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ হে মুসলমান তুমি তো নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসো দিনরাত তুমি বলো বলতেই থাকো আমি তো আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি এবং এটা নিঃসন্দেহে তুমি আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসো তোমাকে গুলি মারলো তুমি কোন ক্রমে ইহুদি খ্রিস্টান হইতে রাজি হবে না কখনো তাই এটা প্রমাণ যে তুমি আল্লাহকে ভালোবাসো কিন্তু তাহলে তুমি আল্লাহর ভালোবাসার শ্রেষ্ঠ প্রমাণ দিতে পিছনে কেন তুমি আল্লাহর শব্দকে সাড়া দাও না কেন হ্যাঁ তুমি কেন আল্লাহর হুকুম পরিহার করে দিয়ে লঙ্ঘন করে দিয়ে তুমি ভিন্ন পথে চলো হ্যাঁ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা তোমরা তো আমাকে আমার প্রতি ঈমানই আনছো তোমরা তো আমার এজন্য তোমাদেরকে বলি ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল যা আল্লাহ ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম আল্লাহ ও রাসূল যখন তোমাদেরকে শ্রেষ্ঠ জীবন দানের জন্য ডাকেন তো তাদের প্রতিটি ডাকে তোমরা আল্লাহ ও রাসূলের প্রতিটি ডাকে তোমরা সাড়া দিবে আল্লাহ পাক বলেন আল্লাহর কথা এত সুন্দর এত চমৎকার যে কি বলা কোন বাপ মা যদি সন্তানকে ডাকে আর বলে বাবার যখন মা বাপ যেটা মা বাপের মুখে যে কথা শুনবি মানবি তো আল্লাহর রহমত পাবি রে বাবা সম্মানের সাথে জীবন যাপন করবি তোর জীবন সুন্দর হবে সফল হবে তো ভদ্র সন্তান মা বাবার কথা কতটা মানে সেদিন এক লোক আমার খানকাতে আসছেন ঢালকানগরে এবং লোকটার মুখে দাড়ি নাই চট্টগ্রামের এক মুসলমান ভাই কিন্তু এমন ফেলফেল কানতে থাকলেন যে আমি চুপ করে বসে থাকলাম যে ভাই কি হলো আমি বললাম কান্দেন কেন কি বলেন পরে বলে যে হুজুর এটা যে সামনে বসায় রাখছি এটা আমার ছেলে তো আমার বাবা বলছিলেন কি যে বাবারে তোরে আল্লাহ দুইটা ছেলে দিছে তো আল্লাহ পাকের এই আমানত আমার ওসিয়ত হলো আমি তো দুনিয়ার থেকে যাই, তোর একটা ছেলেকে তুই ডাক্তার বানাবি, আর একটা ছেলেকে আলেমে দিন বানাবি, আমার একটা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছি, সে ডাক্তার হচ্ছেন, আর আর এই ছেলেটাকে আলেম হইতে দিছিলাম, ও খালি গড়িমসি করে, গাফলতি করে, ঠিক মতো কথা শুনে না। দেখেন ওই ওই লোকটা একজন মুসলমান ভাই, কিন্তু তার মধ্যে সে নিজের ছেলে আলেম হওয়ার পথে এরকম কেন এরকম গড়িমসি করে, গাফলতি করে, বাবার এটা সহ্য হচ্ছে না। অথচ জাহিরিভাবে তার চেহারা সুরতের মধ্যে পূর্ণ দিন এখনো প্রতিষ্ঠিত হয় নাই, পূর্ণ রং এখনো লাগে নাই, কিন্তু তারপরও তার চোখের পানি কেন ঝরে, প্রমাণ হল যে এ লোকটা নিঃসন্দেহে আল্লাহ রসুলকে ভালোবাসে। ঠিক কিনা প্রিয় বন্ধুরা, রমজান মাস আসলে মুসলমানদেরকে যে মসজিদ থেকে যদি কোন মুয়াজ্জিন ইমাম সাহেবরা ওখানে এরকম পুলিশ বাহিনী ডাইকে খাড়া করাইয়া দেয় যে পুরানা মুসল্লি ছাড়া ঢুকতে দিবেন না, মানবে কোন মুসল্লি? যে এই বলেন কে, আপনার আল্লাহকে একচেটিয়া খালি আপনার নাকি, রেজিস্ট্রি হয়ে গেছে এটা কিছু? আর ওখানে সব মুসলমান এমন ভাবে মসজিদে আসে কোন জায়গা পাওয়া, পুরান মুসল্লিদের জায়গা পাওয়া মুশকিল, নতুন নতুন মুসল্লির আবেগে একদম পয়লা কাতার এইভাবে বসে যে কি চমৎকার লাগে, কি সুন্দর লাগে দেখতে, কি নূরের বন্যা, নূরের ঝড় তুফান বইতে থাকে সেখানে। আমার প্রিয় বন্ধুরা, বলার বিষয় হল এই, যখন আমরা আল্লাহ রসুলকে ভালোই বাসি তা আমরা পিছনে থাকব কেন? কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে তোরা কিন্তু পিছনে থাকবি না, আমি তোদের জন্য সামনের কাতারে দেখি। কোথায় সেটা আছে? আল্লাহ পাক বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলু বলেন যে তুমি বলো হে আমার বান্দা যে আমার এ নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ, হে প্রিয় মাওলা, সবটা একমাত্র আপনার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি দেখবেন যে যে ইসলামী জীবনের ক্ষেত্রে আমি একদম প্রথম কাতারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আহ কি বলা! কোরআন শরীফে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে আল্লাহ পাক পয়লা সারির মুসলমান বলছেন, পয়লা সারির সফল কাম বলছেন। আসসাব আসসাবিকুনাল আউয়ালুন, আল্লাহ পাক বলেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর সাহাবীরা তারা মুহাজির হন কিংবা আনসার, তারা সকলেই একটা পয়লা সারির লোক এবং সকলেই ঈমান ইসলামের ক্ষেত্রে অগ্রগামী। আল্লাহ পাক জাল্লা জালালু পবিত্র কোরআনের মতো বিশুদ্ধ অকাট্য কিতাবের মধ্যে, সন্দেহাতীত কিতাবের মধ্যে যখন নবীর সাহাবীদের সম্পর্কে এইরকম ভাবে একদম উচ্চ মর্যাদার ঘোষণা দেন, এতে প্রমাণিত হয় যে তাদের জীবনের ভুল বিচ্যুতি কিছু থাকলে সেটা আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাদের জন্য এই উচ্চ মর্যাদা এবং জান্নাতের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক তো বরং এই কথাই বলছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাদের উপর খুশি, তারা যেমন আমি আল্লাহকে খুশি। ও আদালহম জান্নাতিন তাজরি তাহতা আল আনহার, আল্লাহ পাক বলেন যে ওদের জন্য ওদের মাওলা জান্নাত একদম রেডি করে রেখে দিচ্ছেন, ওরা আসবে জান্নাতে যাবে। আদামানি একদম কমপ্লিট রেডি করে রাখছেন আল্লাহ তাআলা। তা আল্লাহ পাক তাদের প্রতি কতটা সন্তুষ্ট, সেই সন্তুষ্টির ঘোষণা এইভাবে দেওয়ার মানে হল আমরা দুনিয়ার মুসলমানরা যেন তাদের বিষয়টাকে মস্তিষ্ক দিয়া, ইতিহাস দিয়া, যুক্তি বুদ্ধি দিয়া বোঝার চেষ্টা না করি, আমরা যেন কমপ্লিটলি সারেন্ডার করি, মাথা নত করি। সেটা আমাদের জন্য মঙ্গল, সেটা আমাদের জন্য ইমানের জীবনের সফলতা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক বলেন যে এবং তাদের কাজই হল দিন রাত আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টায় তারা নিয়োজিত। যে উনকি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিধার গো হ্যায় উদার হাম, যে যা আল্লাহ, আল্লাহ যেখানে রাজি আমিও সেখানে রাজি, আল্লাহ যাতে রাজি আমি তাতেই রাজি। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছিলেন তার এক সাহাবি সম্পর্কে, আবদুল্লাহ ইবনে মাসউদ যাতে রাজি আমিও তাতে রাজি। এত বড় কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই বিষয়ে ইবনে মাসউদ খুশি, রাজি, সন্তুষ্ট, সম্মত, সেই বিষয়ে আমিও রাজি, আমিও খুশি, আমিও সন্তুষ্ট, আমিও সম্মত। এই যে আমরা যে হানাফি মজহাবের মুসলমান ভাই বোনেরা যে মুসলমান যে ইমামের পিছনে আলহামদুল সুরা পড়ে না, এটা কোন আমাদের কোন ব্যক্তির ফতোয়া না, এটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইব্রাহিমের নাখাইর ফতোয়া, যিনি শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবিদের ভিতরে যারা টপ লেভেলের আলেম ফকি মুক্তি ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন একজন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব মনে করে এগুলো কোন মাওসেতুগের মতবাদের মতো কোন একটা আলাদা মতবাদ, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং শয়তানের ধোকা, এমনটা আদৌ না। মজাব মানি হচ্ছে কোরআন সুন্নার বিশুদ্ধতম ব্যাখ্যা এবং সর্বোচ্চ ব্যাখ্যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে ডাক্তারি শাস্ত্র সম্পর্কে অথবা বিজ্ঞান সম্পর্কে কোন একটা ব্যাখ্যা দিলে যদি আইনস্টাইনের একটা ফর্মুলা কোন বিজ্ঞানী উল্লেখ করেন, বাকি বিজ্ঞানীরা সেখানে মাথা নত করতে বাধ্য হন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো কুরআন সুন্নার ব্যাখ্যার ক্ষেত্রে এই চারি মজাবের ওলামায় দিন যারা, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিমা, তারা এই উম্মতের মধ্যে সাহাবিদের পরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাহু আলু এত বেশি এলমের অধিকারী করছেন, তাদের এলমের সামনে সারা বিশ্বের উলামায়ে দ্বীন মাথা নত করতে বাধ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো আমি বলছিলাম যে উলামায়ে দ্বীন যারা, আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদায় ভূষিত করছেন। এক আয়াতে আল্লাহ পাক বলছেন ঈমানওয়ালাদের কথা, আলেমদের কথা একদম লাগালাগি উল্লেখ করছেন এক আয়াতে আল্লাহ পাক। বিস্ময় লাগে এবং চমৎকার লাগে এবং ভীষণভাবে মনকে আলোড়িত করে আল্লাহ পাকের এই বর্ণনার ভঙ্গি। আল্লাহ পাক বলেন যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যে যারা ঈমান আনলেন আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? খালি ইমান চিকু নিয়ে কোন রকম চিন্তা থাকতে পারলে আর মরতে পারলে কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। ইয়ারফা ইল্লাহু আল্লাযীনা আমানু, তারপরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক বলেন যে আর যারা আলেম উলামা তাদের তো মর্তবাই মর্তবা, অসংখ্য মর্তবা তাদের জন্য, মানে ইমানের সাথে যারা যাদের ইলমে দীনও মজুদ সেই উলামায় দীনের মর্তবা আল্লাহ পাক এভাবে তুলে ধরতেছেন। এই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বারংবার আলেমদের সম্পর্কে শীর্ষ মর্যাদার এইরকম বর্ণনার ঘোষণা আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দান করেন যাতে উম্মত উলামায়ে দীন থেকে দীন গ্রহণ করে। আমি একটা কথা বলতে গিয়ে ফের কেন যে কথাটা থাকলো সেটা হচ্ছে যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বিষয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম যে আল্লাহর দীনের কথা বলতে হলে কতটা মানে ধৈর্যের সাথে, সহ্যের সাথে, হেকমতের সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে বলা চাই। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা, যে একটা ছেলে, তরুণ ছেলে, তো তাকে বড় মহব্বত করতো, ছেলেটা খেদমত করতো, কাছে থাকতো, যখনই দেখা যায় আশপাশে ঘুরে কাছে থাকে, তার প্রতি অনেক বেশি নিবেদিত এবং উৎসর্গিত। একদিন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেটাকে আবেগে আবেগবশত বলে বসলেন যে এমিয়া তুমি দাড়ি রেখে ফেলো না। ওর দাড়ি ছিল না, রোজ ওর দাড়ি মুন্ডাইত। অনেক ভাইরা আছেন যে রোজ ভোরবেলা কেন যে আমল করেন যে দাড়ি মুন্ডাই ফেলেন, অথচ দাড়ি তো সব নবী রসুলদের চেহারাকে শোভিত করত, সুন্দর করত, সুসজ্জিত করত। দাড়ি নবী রসুলদের জীবনের শ্রেষ্ঠ সুবর্ণের একটি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই দাড়ি যদি কোন অসুন্দর বিষয় হইত তো নবী রসুলদেরকে আল্লাহ পাক বড় বংশে পাঠান এবং সবচেয়ে সুন্দর করে পাঠান। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মিশরের সুন্দরী মেয়েরা তাকে এক নজর দেখলেই সে লেবু কাটার বদলে হাত কেটে বলছে, খবর নাই। ইউসুফের উপর নজর, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর নজর ছিল যে ওইদিকে জুলাইখা বলছে কাটো, তো ওরা কাটতেছিল আর ওইদিকে নজর কি করতেছে খবর নাই, এতটা সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো নবী রসুলদেরকে আল্লাহ তাআলা সুন্দর বানান। তো দাড়ি যদি কোনো কেন সুন্দর বানান, যাতে উম্মত তাদের নিকট থেকে দীন গ্রহণ করতে এরকম এই তাদের অসৌন্দর্য এটা যেন বাধা না হয়ে দাঁড়ায়। কানা ল্যাংরা লুলা, চোখে দেখে না, কানে শোনে না, এরকম হলে না কিসের নবী কানেই শোনে না, কিসের নবী চোখেই দেখে না, কথা বোঝেন নাই, কিসের নবী ঠোঁট ফাটা, ঠোঁট কাটা, নাক বুচা, নাক চ্যাপটা। এজন্য আল্লাহ পাক কোন নবী রসুলকে এইভাবে বানাইতেন না, সব নবী রসুলদেরকে অনেক সুন্দর করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে লাওয়াহি যালিকা লাউ রাআইনা জাবীনহু লাআসারনা বিল কাতরিল কুলুবা আলাল ইয়াদি, যে ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখলে যে মেয়েদের এই দশা হয়েছিল, তারা যদি আমার রসুলকে এক নজর দেখত তাহলে হাত কাটার বদলে কলিজা পর্যন্ত কেটে ফেলত, খবরই হইত না। হাত কাটতে আঙ্গুল কাটার পরে নিচে গিয়া সে কলিজা পর্যন্ত কাটা শেষ হয়ে যেত, খবরই পেত না। তার মানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হজরত ইউসুফ থেকেও অনেক বেশি সুন্দর ছিলেন, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেই বলছেন আমার ভাই ইউসুফ দারুণ ফসলা ছিলেন আর আমি ভীষণ লাবণ্য হয়। আপনারা কি সৌন্দর্য বুঝেন? সৌন্দর্য বিশেষজ্ঞ কোন লোক থাকলে এই কথাটাই আপনার জন্য যথেষ্ট। কোন একজনের চেহারা ফর্সা বেশি আর একজনের চেহারা লাবণ্যময় বেশি, লাবণ্যময় চেহারার মধ্যে আকর্ষণ বেশি, অ্যাট্রাকশন বেশি, কি ঠিক কিনা প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ চেহারা মুবারক এত সুন্দর ছিল, এক নজর পড়লে আর চক্ষু ফিরানো সহজ ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে, যা রসুল্লাহ সারা বিশ্বের সবকিছুর চেয়ে বেশি আমার কাছে দামি এবং সুন্দর এবং প্রিয় হল এক একটা নজর আপনাকে দেখা। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি কথা বলতে সময় না বয়ানের সময় এই আমার ছাত্রজীবন থেকে এরকম যে একটু পরপরই গলা শুকিয়ে যায়, পানি খাইতে থাকতে হয়। ডাক্তাররা আমাকে বলছেন গরম পানি খাবেন, তা এখন গরম পানি খাইতে থাকি কি করব, একটু পরেই কথা বললে গলা শুকিয়ে যায়, কি বিষয় এটা আল্লাহ পাক জানে। যাই হোক, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ পাক মেহরবানি করবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এত সুন্দর ছিলেন যে তিনি যখন কথা বলতেন তার দুই দাঁত মুবারকের মধ্যখান থেকে নূর বিচ্ছুরিত হইত, আর এত সুন্দর ছিলেন তিনি যে দূর থেকে কোনো মানুষ, নবাগত কোনো মেহমান হঠাৎ আসতে সময় চিন্তা করত যে কিরে শুনছিলাম যে তার মতো সুন্দর কেউ নাই, কিন্তু কি ব্যাপার তার নাকটা তো এই অস্বাভাবিক উঁচু লাগে, যেটা মানুষের সৌন্দর্য এবং শোভার বিপরীত মনে হচ্ছে। ওই লোকটা কাছে আসার পরে দেখত যে না, এটা তো ভুল, নাকটা দারুণ সুন্দর লাগে, বড় সুগঠিত নাক মুবারক, কিন্তু বিষয়টা দূর থেকে উঁচু দেখাচ্ছিল কেন, রসুল সাল্লাহ আলাইসাল্লাম নাক মুবারকের উপরে সবসময় একটা নূর তরঙ্গায়িত হইতে থাকতো, ঢেউ খেলতে থাকতো। হ্যাঁ, সে নূরের কারণে দূর থেকে দৃষ্টিভ্রম হইয়া যে ওই নাক মুবারকটাকে উঁচু উঁচু দেখাইত, কাছে আসলে সে বুঝতে পারত না না বিষয়টা তা নয়। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লারা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি আফযালু শামসি সামাই ওয়া শামসুন নাসি তাতলুউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বাদা ইশাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সূর্যই আকাশে উদয় হয় আর এক সূর্য আল্লাহ আমাদেরকে দান করছেন, আমাদের সূর্য এই আকাশে সূর্যের চেয়ে লাখ কোটি গুণে বেশি শ্রেষ্ঠ। এই আকাশের সূর্যের কাছে কিসের আলো আছে, কিসের নূর আছে? যেই নূর আমার রসুলের নিকট আছে সেটা আকাশের সূর্যের কাছেও নাই, এই আকাশের পূর্ণিমার চাঁদের কাছেও নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট এক সাহাবী, তিনি বলেন পূর্ণিমা রাত আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে, আমরা বসা ছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, তো আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, আল্লাহর কসম দেখলাম কি সে পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রসুলের চেহারা সুন্দর বেশি। কি আর বলা, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেই পথে হাঁটতেন, এখন আপনি সেখানে কিছুক্ষণ পরে আসলেন কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ওই বাতাসের মধ্যে এমনটা খুশবু ছড়ানো থাকতো যে কোনো লোক বুঝতে বাধ্য হইত নিশ্চয়ই কিছুক্ষণ পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই রাস্তা হেঁটে গেছেন, ওই তার দেহ মুবারকের খুশবু পুরো বাতাসের মধ্যে ছড়াইয়া থাকতো। এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম এমন ছিলেন, মাথার চুলগুলো আশ্রানো ছড়ায় আশ্রানো মনে হইত, এবং চক্ষু মুবারকে সুরমা লাগানো ছাড়াই সর্বদা সুরমা মাখা মনে হইত। সুরমা মাখার চোখ কি আপনারা বুঝেন না নাকি? এইরকম কেন বুঝবেন না কি জন্য? দেখবেন যে দাদি নানিরা এবং মায়েরা ছোট্ট শিশুদেরকে এরকম চোখের মধ্যে এখানে কাজল দিয়ে রাখে, আর চোখ একদম বড় বড় লাগে আর দেখতে দারুণ সুন্দর লাগে। কাজল লাগাইলে কালো অংশটা একদম ভীষণ কালো দেখায়, সাদা অংশটা একদম ফুটে উঠে, তখন চোখের সৌন্দর্য ভীষণভাবে উদ্ভাসিত হয়, দারুণভাবে প্রতিভাত হয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন সুন্দর করছেন। যাই হোক, কোথা থেকে কোথায় চললাম তো কি বলি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই যে ছেলেটাকে বললেন যে তুমি দাড়ি রাখো না, দাড়ি রেখে গেল। এই যে দাড়ির বিষয়টা থেকে নবী রাসূলদের দাড়ি মুবারকের কথা মনে পড়াতে আবার সেদিকে চলে গেছি। যে একবার এক হাদিস শরীফ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পারস্যের সম্রাটের পক্ষ থেকে দুই দূত মদিনা শরীফে পৌঁছল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওদের মুখগুলো অনেক বড় বড়, দাড়ি একদম মুন্ডানো, তিনি কষ্ট পাইলেন এবং চেহারা কষ্টের চোটে আরেক দিকে ফিরে নিলেন এবং বললেন যে কে তোমাদের এইভাবে এই মুখ বড় আর দাড়ি একদম মুন্ডানোর জন্য নির্দেশ করছিল। তো তারা বলছে যে আমার না বিহাজ রব্বুনা কিসরা, আমাদের পারস্য সম্রাট, সম্রাটকে তারা রব বলতো, রব আমাদের পারস্যের রব আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এমনটা করার জন্য। উত্তরে রাসূলুল্লাহ চেহারা মুবারকে দাড়ি এমন চমৎকার ভাবে শোভা দিয়া রাখত যে মাশাআল্লাহ সুন্দর দাড়ি, বুকটা ভরা দাড়ি একদম রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে ভালোবাসার তৌফিক আমাদের সকলকে নসিব করেন। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে জামানার উলামায়ে কেরাম যে দ্বিতীয় জালালউদ্দিন রুমি বলেন, তিনি লোকদেরকে নসিহত করতেন আর বলতেন যে আমার প্রিয় বন্ধুরা শোনো, নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের চমৎকার জীবনের নকশা, সে তুমি যদি ধরো এই তার আল্লাহ রসুলের জীবন নকশা তোমাকে সৌজা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, একদম আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আমাদের আমলি জীবনে এমনটাই ভালোবাসার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হিম্মত করি একটু, সাহস করি না, আর যদি ওয়াইফ যদি লাইফ মেম্বার যদি ব্যাপারে সম্মত না হইতে চায়, তোষামত করে একটু প্রসাদনী বেশি নিয়ে আসেন, বলে যে তোমাকে আগের থেকে আরো বেশি ভালোবাসবো, আরো বেশি সুযোগ সুবিধা দেব, তোমার জন্য যখন যা অর্ডার দাও সব অর্ডার পূরণ করব, তুমি আমাকে দাড়ি রাখার সুযোগটা দাও, তুমি বাধা দিও না। তো মেয়ে মানুষের মন নরম, এবং যদি বোঝানো হয় যে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন, তো বেচারি রাজি হয়ে যাবে জলদি জলদি ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা নিজেরাই আসলে পিছনে এবং দুর্বল, এমনটা আমাদের জন্য তো সমীচীন না। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত আর তৌফিক দেন, নূর দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কামেল হেদায়েত মঞ্জুর করেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর থেকে ওই ছেলেটা আর ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না, আর দিন রাত ওনার ওখানে মানুষজন আসতে থাকে, যাইতে থাকে, আসতে থাকে, যাইতে থাকে, কারণে ওনার হয়তো খেয়ালও ছিল না। অনেকদিন পর তিনি বললেন সাথীদেরকে যে এই যে একটা তরুণ ছেলে আমার এখানে আসতো না, এই নামের, যে আমাকে ভীষণ ভালোবাসত, সেই ছেলেটাকে দেখো না তোমরা, ও তো আজকাল আসে না। তো হযরতের সঙ্গে যারা উঠা বসাকারী তারা বললেন যে তার সঙ্গে দেখা হয়, আমরা তাকে আসতে বলি, কিন্তু সে বলে যে উনি আমার মুরব্বী, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তো উনি আমাকে দাড়ি রাখার জন্য হুকুমই করে বসছেন, আমার তো দাড়ি রাখার মতো হিম্মত হচ্ছে না, আর ওনার হুকুম নির্দেশ লঙ্ঘনকারী হওয়ার পরে আবার ওনাকে মুখ দেখায় কিভাবে, যেদিন আমি দাড়ি রাখতে পারবো ওনার সামনে আসবো, তার আগে আসবো না। কি কথা বুঝেন না? এই কথা শোনার পরে এই যে শুকনা কাঠমোল্লা টাইপের মানুষ যদি হইতেন, তিনি তো কাঠমোল্লার মতো কথা বলতেন, কিন্তু যেহেতু তিনি আল্লাহওয়ালা ছিলেন, বড় বড় আউলিয়া ওলামা মাশায়েখ বুজুর্গানের সৌবত প্রাপ্ত ছিলেন, সৌবতের মাধ্যমে এমন একটা নূর আছে যেটা একলা এলম আমলের দ্বারা আসে না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সে অন্যান্য পূর্বসূরীদের মতোই সেই রকম সুন্দর কথা আর সুন্দর মন্তব্য করলেন যে আসলে আমারই ভুল হয়ে গেছে। যে তাওয়া, ওই যে তাওয়া বলে না যেটার মধ্যে রুটি পাকায়, কি নাম এটার, তাওয়া, যে তাওয়া গরম হওয়ার আগে রুটি দিলে রুটি কি খাইতে মজা লাগবে, যে ঠান্ডা তাওয়ার মধ্যে যদি রুটি কেউ গরম করে, যে সেই রুটি খাইতে সময় কেমন লাগবে, মজা লাগবে না, বমি আসবে। হ্যাঁ, তো তিনি বলেন যে আসলে ওর অন্তরের তাওয়া গরম হওয়ার আগে আমি ওখানে রুটি পাকানো শুরু করছি, ভুলটা আমারই হয়েছে, ওকে এত জলদি বলা উচিত ছিল না। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহর দিন এরকম জলদি কারোর ঘাড়ে চাপানোর বিষয় না, মহব্বতের সাথে, দরদের সাথে, হৃদ্যতার সাথে, আন্তরিকতার সাথে, দোয়ার সাথে আল্লাহর বন্দাদের কাছে দিন পেশ করতে থাকা। একদিন হবেই যে সে আরো অগ্রগামী হবে, ধীরে ধীরে অগ্রগামী হবে। রব মানি হল যে যিনি ধীরে ধীরে কাউকে বড় করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রব যে আল্লাহ পাক পয়লা দিনে কি বাচ্চা একটা দেন 18 বছর বয়সের, এই এত বড় বাচ্চা পেট থেকে পয়দা হলে তো মা হুশে আসার পরে বাড়ির থেকে পালিয়ে যাবেন, যে ভাই এটা কি এর কোত্থেকে আসলো, এত লম্বা পোলা হয়েছে আমার পেটের থেকে, ঠিক কিনা? আর বাবা যদি অফিস থেকে খবর পায় ওখান থেকে পালায় শ্বশুর বাড়িতে চলে যাবো, আমি বাড়িতে যাব না, আমার ঘরে কি বিপদ আছে কিনা? পয়লা ছোট্ট একটা বাবু আছে, ওয়াহ ওয়াহ দেখতে কি মজা, আর একদম চাঁদের মতো ফুটফুটে এক সন্তান, সে যেই দেখে তারই মায়া লাগে, তারই ভালো লাগে, নিষ্পার্য হয় তাকে এমনি ভালো লাগে। অনুরূপ ভাবে যে সকল মানুষ বৃদ্ধ হন কিন্তু সে নিষ্পাপ জিন্দগি, সুন্দর জিন্দগি, চমৎকার জিন্দগি, আল্লাহর সঙ্গে নূরের নিবিড় সম্পর্ক, নিবিড়তম সম্পর্ক সম্পর্কের জিন্দগি, এই সকল বুড়া মানুষকে দেখলেও ভালো লাগে, শিশুদের মতো তাদের প্রতি মন ভীষণভাবে আকৃষ্ট হয়। কি হয় কিনা এরকম, আপনি আমার মাথায় একটু হাত রেখে দেন, আমার একটু দোয়া করে দেন, আমার আমার একটু নোয়াখালীতে গেলে আর একটু হুসি দেন, ওইখানে যাইতে আমি অনেক যাওয়া হয়, আর আর একটু হুসি হুসি দেন, এক এক জায়গায় এক এক রকম বলে। আল্লাহ আমাদের মাফ করে দেন। যাই হোক, আমি যে কি কথা বলতেছিলাম, কোরআন শরীফের আয়াত পড়ছি আলহামদুলিল্লাহ, সেটা মনে আছে। আমার প্রিয় বন্ধুরা, এক ধরনের গরু ছাগল আছে যেগুলি বান্দা থাকে, গরু ছাগল বান্দা, মালিক সুবিধা মতো ওরে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে বান্ধেন, আরেক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে বান্ধেন, ঘাসও খায় আরামেও থাকে, এবং ওর কপাল ভালো, এ কারো ডান্ডা খাওয়া লাগে না, পিটান খাওয়া লাগে না, লাথি খাওয়া লাগে না। আর এক ধরনের গরু ছাগল ধস্তা ধস্তি করে রশি ছিঁড়ে ফেলে, আর গিয়া পাশের বাড়ির মানুষের তাজা এমন চমৎকার ধান খায়া সব সাবার, তাই না, গমের ক্ষেত শেষ, ধানের ক্ষেত শেষ, আর ওই লোকেরা তেল পাওয়ার পর আইসে যে এমন মারা মারে বুগুর দিয়া ওর পিট পুট সব ফাটাই দেয়, এরকম হয় কি না? এরপরে ধরে এটাকে নিয়ে গারদে দিয়ে দেয়, এই যে মন ভরা লাগামহীন ভাবে স্বাধীন ভাবে খাওয়ার, এই হল পরিণতি। অনুরূপ ভাবে যে ঘুড়ি, একটা হলো নাটায় সঙ্গে বান্দা, আর একটা হলো নাটায় ছিঁড়ে ছুটলো যেদিকে ছুটলো, নাটায় সঙ্গে বান্দা ঘুড়ি, হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক মন্ডলী এই চমৎকার ভাবে ঘুড়ির দৃশ্য দেখতে থাকে, ঘুড়ির খেলা দেখতে থাকে, উপভোগ করতে থাকে। আর যখনই নাটায় সুতা ছিন্ন হয়, চতুর্দিক থেকে ছেলেরা বাস নিয়ে দৌড়াতে থাকে, ধর 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 এমন ভাবে বাস দিয়ে হামলা করে, ঘুড়ির অস্তিত্ব একদম মাটিতে মিশে যায়, টুকরা টুকরা হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, গরু বান্দা থাকলে, ছাগল বান্দা থাকলে কপাল ভালো, সুখে থাকে, আরামে থাকে এবং সম্মানের সাথে থাকে। আর যে ঘুড়ি নাটায় সঙ্গে বান্দা থাকে, যে তার সুন্দর জীবন থাকে, সুন্দর দৃশ্যমালা থাকে এবং মানুষের উপভোগ বসে থাকে। অনুরূপ ভাবে যে বান্দা আল্লাহ পাকের হাতে বান্দা থাকে, আল্লাহর সন্তুষ্টির হাতে বান্দা, আল্লাহর দিনের হাতে বান্দা, আল্লাহর বিধানের হাতে বান্দা, আল্লাহ রসুল সাল্লাহ আলাহ ইসলামের সুন্দর আদর্শের হাতে বান্দা থাকে, এই বান্দারা চমৎকার থাকে, সুন্দর থাকে, পৃথিবীর মানুষ পর্যন্ত তাদেরকে ভালোবাসতে বাধ্য হয়, তাদের সম্মান করতে বাধ্য হয়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার হয়ে থাকবে, আমার কথা শুনবে, আমার কথার বাইরে যাবে না, ও বিপদে পড়লে আমি দেখব, ও যদি ওর রিজিকের দরকার হয় আমি আল্লাহ এমন ভাবে রিজিক দিব কল্পনাও করতে পারেন না কিভাবে আসলো, কোত্থেকে আসলো। ভারতে দেখেন, ভারতের মতো জায়গাতে এক মুসলমান ভাইয়ের ঘটনা, যেটা আমার দাদা পীর হযরত মাওলানা শাহ আফগানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ঢাকাতে বয়ান করছিলেন, তার সেই উর্দু বয়ানের আমি ছিলাম বাংলা অনুবাদকারী। তিনি বললেন যে এক মুসলমান যে ভারতে এক মার্কেটে তার দোকান, যে মানুষের প্রচন্ড ভিড় থাকে তার দোকানে, হিন্দু মুসলিম নেই, হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সকলে ভিড় করতে থাকে। এমন সময় আজান হয়ে গেল, এখন তিনি হঠাৎ দোকানে শাটার নামায় দেন যে ভাই আজান হয়ে গেল, আল্লাহ পাক আমাকে তার ঘরে ডাকতেছেন, আমার আল্লাহ আমার মালিক যখন ঘরে ডাকেন তো সে সময় আমি কিভাবে এখানে বসে থাকি, ভাই আমি যাই, আমি নামাজটা পড়ে আসব। যারা অন্য দোকান থেকে পাশে আরো একই মার্কেট, তো একই জিনিসের পুরা মার্কেট, অন্য কোন দোকান থেকে যদি আপনারা নিয়ে যান আমার কোনো আপত্তি নেই, আমি খুশি আছি। আর যদি আমার এখান থেকে কেউ নিতেই চান তাহলে আমি নামাজটা পড়ে আসা পর্যন্ত কষ্ট করবেন, অপেক্ষা করবেন, এছাড়া আমি কিছু করতে পারবো না। আর সে হিন্দু মুসলিম সকলেই তখন বলতে থাকেন, যান ভাই আপনি নামাজটা পড়ে আসেন, আমরা এখান থেকেই নিব, আপনার দোকান থেকে নেব, কোথাও যাব না। এখন এই জোহরের নামাজের অক্ত, জোহরের নামাজ তো একটু লম্বা, এই সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নত দুই রাকাত, মোট দশ রাকাত, আবার একটু মুনাজাত, সবটা মিলে কতটা দেরি হলো। এতক্ষণ পর্যন্ত লোকগুলো ওইভাবে লাইন দিয়ে দাঁড়ায় থাকে। আমার দাদা পীর মাওলানা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ এর মতো মানুষই কথা বলছেন, তিনি বলেন যে এই লোক আল্লাহকে রাজি রাখে, আল্লাহ পাককে খুশি রাখে, আর আল্লাহ পাক তার দোকানের জন্য এইভাবে বরকতের ভান্ডার খুলে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতে ব্রিটিশ আমলে এক ইংরেজি শিক্ষিত ব্যক্তি খাজা আজিজুল হাসান মর্জু, যখন ইংরেজ আমলে মুসলমানদের কেরানির চাকরি পাওয়া কঠিন ছিল, এই মানুষটা তখনও ছিলেন ডেপুটি কালেক্টর, বড় উচ্চ মর্যাদার সম্পন্ন চাকরি ছিল এটা। একবার ডেপুটি কালেক্টরদের এক মহাসম্মেলন ছিল, ইংরেজের ভয়েসরয় সেখানে হচ্ছেন প্রধান অতিথি, তো ইংরেজের ভয়েসরয় প্রধান অতিথি তিনিও পৌঁছে গেছেন, কিন্তু খাজা আজিজুল হাসান মর্জুব দিনদার মানুষ কেন জানি কোন কারণে তার পৌঁছতে দেরি হয়ে গেছে। যে সকল ডেপুটি কালেক্টররা সেখানে একত্রিত হলেন তারা সকলে ছিলেন দাড়ি মুন্ডানো, প্যান্ট শার্ট পরা, টাই গলা ঝুলানো, আর যে এই বিলম্বে আসলেন যে ডেপুটি কালেক্টর, তিনি নামাজি মানুষ, বুক ভর্তি সুন্নত মোতাবেক নূর ঝলমল করা দাড়ি আর ইসলামী পোশাক, শেরওয়ানি পরিহিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখন এই মানুষটা ঘরে ঢুকলেন, ওই হল রুমে ঢুকলেন, ইংরেজের ভয়সরে পর্যন্ত দাঁড়ায় গেলেন সম্মানার্থে, এবং তাকে অন্যান্যদের সঙ্গে তাদের সারিতে বসতে দিলেন না, বরং তাকে ডেকে নিয়ে এসে একদম নিজের পাশে অত্যন্ত সম্মানের সাথে বসাইলেন। কোন কোন লোক ওই ডেপুটি কালেক্টরদের মধ্যে তারা কেউ কেউ দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়া তখন এই ভয়েসরয়কে বললেন যে এই পার্থক্য করার বিষয়টা, এই তারতম্য করার বিষয়টা আমাদের বোধগম্য হল না। সেটা হচ্ছে উনিও আমরাও ডিপটি কালেক্টর, উনিও ডিপটি কালেক্টর, কিন্তু আপনি আমাদেরকে এই সারিতে বসতে দিলেন আর ওনাকে স্পেশালভাবে আপনার পাশে নিয়ে এত বিশেষভাবে সম্মান দান করলেন, এই পার্থক্যের কারণ আমাদের জানা নেই, এমনকি আপনি দাঁড়ায় পর্যন্ত তাকে সম্মান করলেন। ইংরেজের ভয়েসরয় তখন বললেন, নিঃসন্দেহে পার্থক্য আছে, সেজন্যই আমিও পার্থক্য করতে বাধ্য হলাম, সেটা হচ্ছে যে তোমরা মুসলমানরা আমাদের প্রতি এতটা অনুগত যে তোমাদের কৃষ্টি কালচার পর্যন্ত দাফন করে দিয়া আমাদেরই মতো পোশাক আশাক, আমাদেরই মতো আকৃতি তোমরা ধারণ করছো, কিন্তু এই মানুষটাকে দেখলাম অরিজিনাল মুসলমান, নিজের ধর্ম এবং নিজের নবীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এটাকে তিনি অক্ষুণ্ণ এবং অটুট রাখছেন, সেজন্য অটোমেটিকলি তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ আমার অন্তরে পয়দা হয়, সেজন্য আমি তাকে এইভাবে সম্মান দিতে বাধ্য হয়েছি। ওই লোকগুলো একদম নিরুত্তর হয়ে বসে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমার ভাই, এজন্য আমরা যারা দিন অনুসরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকিত জীবন গ্রহণের ক্ষেত্রে এখনো যে কোনো কারণে, পারিপার্শ্বিক কারণে আমরা পিছনে আসি, আমরা পিছনে না থাকার সিদ্ধান্ত গ্রহণ করি, দৃঢ় সংকল্প করি যে আমি ইনশাআল্লাহ তাআলা যে নামাজ পড়ব, আমি রমজানের রোজা রাখব, আমি হালাল খাব, হারামের পথে আমি যাব না, আমার মুখটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর সবার দাড়ি দ্বারা আমি অবশ্যই শোভিত করব, যাতে মৃত্যু হলে আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাল হাশরের মাঠে যখন সাক্ষাৎ হবে তখন যেন ওই দাড়ি মুখে সম্মানজনক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহময় আকৃষ্ট করার মতো অবস্থা নিয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতুবশারুনা কামা তামুতুনা, যেমনটা তোমাদের মৃত্যুর সময়ের অবস্থা থাকবে ঠিক কাল হাশরের মাঠে সেভাবে তোমরা আসবে। তো যার মৃত্যুর সময় দাঁড়িয়ে আছে হাসরের মাঠে দাঁড়ি সহকারে উঠবে, আর যার মৃত্যুর সময় দাঁড়ি নেই হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে দাঁড়িবিহীনভাবে, সেটা আমাদের জন্য কেমন অবস্থা হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি কোরআনে কারিমের যে আয়াত শরীফ পড়ছিলাম, মহান রব্বুল আলামিন বলেন যে ফাআম্মা মান তাবা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, আমার যে বান্দারা এমনটা করবে যে আমি সীমার মধ্যে থাকতে বললাম, আমার নির্ধারিত সীমা তারা মানল না, সীমা লঙ্ঘন করল, এবং এটার কারণ হল যে দুনিয়ার মোহ, দুনিয়ার লিপসা, দুনিয়া তাদের কাছে বড় হয়ে দেখা দিল, এজন্য আমার বিধান, আমার হুকুম, আমার মর্জিকে তারা লঙ্ঘন করল বেপরোয়া ভাবে। তো এরা তো হাঁটলো এমন পথে যে যার কারণে জাহান্নামী তাদের জন্য নিশ্চিত হয়ে গেল। কিন্তু এর বিপরীতে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে সকল বান্দারা আমি আল্লাহকে জীবনভর ভয় করতে থাকবে এবং নিজের পছন্দের পরোয়া করবে না, নিজের মর্জি এবং রুচির পরোয়া করবে না, দেখবে যে আমার আল্লাহ কি বলেন, হ্যাঁ নিজের রুচি না, নিজের মর্জি না, আল্লাহর মর্জির উপরে নিজের মর্জিকে উৎসর্গ করে দিবে, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। ভারতের এক বুজুর্গ বলছিলেন যে আর জুয়ে খুন হইয়া হসরতে পা মাল হো আর তো ইস দিল কো তেরে কাবিল বানানা হে মুঝে, হে আল্লাহ লাখ কোটি নিজের মনের স্বাদ যদি চূর্ণ করতে হয়, নিজের হাজারো লাখ কোটি সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, জীবনের হাজারো ধারা আমার বদলাইতে হয়, সবটা আমি করব যে কোনো ত্যাগের বিনিময়ে, হে প্রিয় আপনাকে অবশ্যই আমাকে সন্তুষ্ট করতেই হবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ বলতেন যে প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, আগর একটু নেই মেয়েরা তো কো এসে নেই মেয়েরি, হে আল্লাহ আপনি যদি আমার হন তাহলে তো সবই আমার, এ আসমান তো আমার, এই পৃথিবীটাও আমার, সবই আমার, আগর একটু নেই মেয়েরা, আর হে আল্লাহ যদি আপনি আমার না হন তো আমার বলতে আর কিচ্ছু থাকলো না, আমি ধ্বংস বরবাদ, আমি পোড়া কপাল, আমার দুজন সবই একদম সে সরকার হয়ে গেল। আমার মুর্শিদ আরে বিল্লা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ফাটায়া সর জিসনে উস আস্থা সে ও টকরায়া বলায় না গহাঁ সে, মহান রব্বুল আলমীর দুয়ার থেকে যে দূরে সরে চতুর্দিক থেকে পেরেশানি লাঞ্ছনা তাকে অবশ্যই ঘিরে ধরে। আমার প্রিয় বন্ধুরা, সুন্দর ওই বন্দা আল্লাহর সঙ্গে যার সম্পর্ক সুন্দর, ভালো ওই বন্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো, এজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য আমরা সকলেই সিদ্ধান্ত করি এইভাবে যে আমি কালকে আমাতে জান্নাতে যাই, সঙ্গে আমার স্ত্রী জান্নাতে যায়, আমার সন্তানরা জান্নাতে যায়, আমার আপন জনরা সকলে জান্নাতে যায়, আমরা পুরা ঘরের লোক সব জান্নাতে যাইতে পারি, এমনটা না হয় যে কালকে আমাদের ময়দানে, ওই যে হুজুর একটু আগে বয়ান করলেন যে এরকম হলো যে সে আমার নিজের আমলের কমির কারণে আর গুনাহের বোঝার কারণে আমাকে বিপদে পড়তে হলো আর মা বাবার সামনে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হলো, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি। কোন বুজুর্গ বলছিলেন যে যেমনটা তুমি কর্ম করবে তেমনটাই তো তোমার সম্মুখে পরিণাম আসবে, যদি তুমি ভালো আমল করো, ভালো কাজ করো, ভালো চরিত্র গঠন করো, ভালোভাবে জীবনটাকে গড়ো এবং পরিচালিত করো, তো নিঃসন্দেহে তুমি জান্নাতের পথে হাঁটতেছ, গন্তব্য তোমার জান্নাতই হবে। আর যদি তুমি কর্ম করো জাহান্নামওয়ালা, তো নিজেই তো তুমি জাহান্নামের পথ রচনা করতেছ, গন্তব্য তোমার জাহান্নাম তো অবশ্যই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। এর ফিনিশিং এ একটা সহজ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করছেন, বেশুমার শুকর মহান মালিকের। আমার প্রিয় বন্ধুরা, অন্ধের মতো এরকম হাতরাকে হাতরাকে বলছি না, বরং কোরআন সুন্নাহর এই সাগরের আলো দেখার পরে সেই কোরআন সুন্নাহর আলোতেই আপনাদেরকে বলছি জান্নাতের পথ দুইটা, যারা ফ্রেশ জিন্দগিওয়ালা, একদমই ঈমান আর নেক আমলওয়ালা, তারা নিঃসন্দেহে জান্নাতি মানুষ। কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওই সকল বান্দারা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ালা ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়ুসিরু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন যে সকল বান্দারা গুনার কাজ করে ফেললো, অশ্লীল কর্মে লিপ্ত হয়ে গেল, কঠিন থেকে কঠিন কোনো গুনাহও যদি করে ফেললো, কিন্তু তার মনে হলো এর পরিণতি কি হবে, আমি তো আল্লাহর থেকে দূরে সরে গেলাম, আমি অর্থ শাস্তি ভোগ করতে হবে, আমার কি উপায় হবে। এবং এই অনুভূতি জাগ্রত হলে তখন সে আল্লাহর নিকট ক্ষমা চাইয়ে নিল, তওবা করে ফেললো। আল্লাহ পাক বলেন যে ও আমার কাছে মাপ চাইবে না, যাবে কই, আর কি কেউ আছে আল্লাহ ভিন্ন ক্ষমা করার জন্য? তবে কি এই বান্দা এই গুনার কাজ যে করলো, কিন্তু গুনায় গুনা করব এমনটা সে চিন্তা করলো না। লাম ইউসিরু, আমি গুনায় গুনা নিয়ে জীবন কাটাবো এমনটা চিন্তা করলো না, বরং সে ভুল করলো তওবা করে মাফ চায়, আবার ভুল করলে আবার তওবা করে মাফ চায়, আবার ভুল করলে আবার তওবা করে আবার মাফ চায়। তাফসীর ইবনে রাজব হাম্বলিতে এই তাফসীর লিখছেন ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, দারুণ চমৎকার তাফসীর, তাফসীর ইবনে রাজব হাম্বলিতে যেটা উল্লেখ করছেন, এবং তার এই বক্তব্যের পক্ষে দলিল হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم ما سر من استغفر وإن عاد في اليوم 70 مرة وفي رواية ولو عاد في اليوم 100 مرتين. الله رسول صلى الله عليه وسلم বলেন কোন মুসলমান সে ভালো আমল করার চেষ্টা করে কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরকম যদি হলো যে দিনের মধ্যে 70 বারও তার গুনাহ হলো, ভুল হলো, ত্রুটি হলো, অন্যায় হলো, যদি 70 বারই আবার সে আল্লাহর নিকট মাফ চাইলো, তওবা করলো, তাহলে আল্লাহ পাকের নিকট সে বেগুনাহ সাব্যস্ত। আমার প্রিয় বন্ধুরা কি বলবো, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলমানের যদি এতটা জীবন দূষিত হয় যে এক এক দিনে সে 100 বারও অন্যায় করে ফেলছে কিন্তু সে এরকম বেপরোয়া না, 100 বারই সে আবার মাথা নত করছে, অনুতপ্ত হয়েছে এবং আল্লাহর নিকট মাফ চাইছে, আল্লাহ পাক তার মাফ করে দিয়া তাকে বেগুনাহ বান্দাদের মতো মর্তবা দান করবেন। কি আশ্চর্য হাদিস শরীফ শুনতেছেন প্রিয় বন্ধুরা। আরেক হাদিস শরীফ মনে পড়লো, সেটাও বলি যে আমি তো এটা শুনাইতে থাকি জায়গায় জায়গায় যাতে আল্লাহর বান্দাদের অন্তরের এই অন্তরটা জাগ্রত হয় যে এতটা আমাদের জন্য সুবিধা মহান রব্বুল আলমিনের পথে হাঁটার জন্য, তাহলে কেন আর পিছনে থাকি। মহান রব্বুল আলমিনের নিকট ইবলিস একদিন বলছিল যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, ওয়াইজি থেকে ইয়ারব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য, বরবাদ করার জন্য সব রকমের চেষ্টা আমি করতেই থাকব। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে হে ইবলিস শুন তুই, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম করে আমি বলি, আমার মহাপ্রতাপের কসম করে বলি, আমার সুউচ্চ মর্তবার কসম করে বলি, লা আযালু আগফির লাহুম আস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব। তুই নষ্ট করতে থাক আর আমি মাফ করতে থাকি, ফের দেখ যে পরিণাম কি দাঁড়ায়। এই হাদিস শরীফ আমার কাছে এত লোভনীয়, কি বলবো, আমি সারা দেশব্যাপী যেখানে যাওয়ার তৌফিক হয় মুসলমান ভাইদেরকে হাদিস শুনাইতে চেষ্টা করি আমি, এবং আমি দেখি যে সব মুসলমান ভাইরা ভীষণ আপ্লুত এবং উৎফুল্ল হন যে এত চমৎকার সুবিধা, তাহলে খামুকার পিছিয়ে থাকা কোনোভাবেই ঠিক হবে না। কি বলবো, ইসলাম আল্লাহর কসম এত সুন্দর, এমন সুন্দর তার কিছুই নেই। হযরত হাকিম উল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে হে ইসলাম তুমি এত সুন্দর, তোমার এক এক অঙ্গসমা আমাকে তো একদম পাগল বানায় ফেলে। তার তিনি বলতেন এই ফার্সি ছন্দটা পড়তেন যে ফরক তাব কদম হর কুজা কে মিনে গরম কেরেশমা দামানে দিল মি কসত কে জাহি জাস, হে ইসলাম তুমি এত সুন্দর, তোমার যে অঙ্গের দিকে তাকাই প্রতিটি অঙ্গের শোভা আমাকে পাগল বানায় ফেলে, যে এখান থেকে সরবার কোন সুযোগ নাই, ইসলামের উপরে আমার পূর্ণ জীবন উৎসর্গ করব আর কোনো দিকে যাব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো যে আয়াত শরীফ পড়ছিলাম এই আয়াতটা এর পরে যে ফিনিশিং রব্বুল আলামিনের ফিনিশিং সেটাও শোনায়। আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা এরকম যে কোনো কঠিন থেকে কঠিন পাপড় লিপ্ত হয়ে গেল, এরপরে ওরা যদি আমার কাছে মাপ চেয়ে নিল আর যাবে কোথায়, আমি আল্লাহ ছাড়া আর কি কেউ আছে ক্ষমা করার। আল্লাহ পাক বলেন যে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রব্বিহিম, যারা গুনাহ করার পরে ফের তওবা করলো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এবং নিশ্চয়তা দিচ্ছি যে নিঃসন্দেহে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বলেন যে এবং শুধু এই না যে মাফ করে দিয়া জান্নাতের বাইরে এক জায়গায় বসায় রাখবেন না, ওদেরকে আমি নিঃসন্দেহে জান্নাত দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়ের জন্য আমরা চেষ্টা করি যে ভালোভাবে চলবে, এমন কি কঠিন বিষয়। আমাদেরকে লাঙ্গল চষতে তো বলা হয় নাই, হ্যাঁ, এই কোন ওইরকম আড়াই মন তিন মন বোঝা গাড়ি করে বহন করতে হবে এইরকম তো কিছু না, যে পাঁচটা ওয়াক্ত নামাজ একটু উজু করি, পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করি আর রমজান মাসের রোজা রাখি, হালাল খাই, কোন মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করি, কারো উপর জুলুম না করি, এতটুকু হলে আল্লাহ পাক জেলা জেলাল ও মানাওয়াল জান্নাত দান করে দিবেন। আর মেয়ে মানুষদের ব্যাপারে প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন, আল মার অত ইজা সল্লত হম সাহা ও সহমত সাহরাহা ও আতাত বালহা ও আহসানত ফরজহা فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولين مي منوشتا جدي پاستا وقتا نماز دائي کرين رمضان روزا رکھين نجس فتت حفاظت کرين سامير انوغتت کرين جنة تر آٹ درجة تدر جنة کھولا تک بے جئی درجة دیا دیا اچھا تر جنة تر پابس کر بین ایتو آشتر جو چمتکار سندر ইসলামের পথ ভাই। এবং এক দুইটা আমলের কথা যদি মনে থাকে তা আমাদের বড় উপকার হবে, সেটা একটু শুনে। তার মধ্যে একটা হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলমান প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে তো তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে কালিমার নূরে। তা আমরা কি পারবো প্রতিদিন একশোবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে? চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
আমাদের এলাকাতে এসে অনেক দীর্ঘ সময় দিয়েছেন এবং যে বিষয়ে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমল করতে পারি এবং মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, পত্র এলাকার ঐতিহ্যবাহী বেগম ভাই ফুরকানি মাদ্রাসা যা আজ 51তম বার্ষিক মাহফিল,
আজকে
প্রথম দিন, আপনাদের সকলের কাছে আবেদন, আলহামদুলিল্লাহ হযরতের কাছে যারা বায়াত হবেন হযরতে মোনাজাতের পরে আমাদের বেগম ভাই ফুরকানি মাদ্রাসায় হযরত অবস্থান করবেন, এজন্য আমরা সবাই সেখানে উপস্থিত থাকব। আর একটা বিষয় হল, আমরা সকলে জানা আমাদের আমিন বাজার ইউনিয়নে আলহামদুলিল্লাহ অন্যান্য ইউনিয়ন থেকে এটা ব্যতিক্রম একটা ইউনিয়ন, যেখানে প্রায় 50 থেকে 54টা মসজিদ আছে আলহামদুলিল্লাহ এই মসজিদে। এবং অত্র ইউনিয়নে বিগত বছরের 50তম মাহফিল উপলক্ষে আমাদের অত্র এলাকারই মরহুম মুফতি চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ রুকিব আহমদ সাহেব অত্র ইউনিয়নের হাফেজ হাদেজা আলেম এবং আলেমা যতদিন হয়েছিল তাদের সবাইকে ওনার নিজের পক্ষ থেকে মহাব্বত করে আল্লাহ নবীর ওয়ারাসুল আম্বিয়া হিসেবে তাদেরকে মহাব্বত করে ওনার নিজের পক্ষ থেকে তিনি সম্মাননা প্রদান করেছেন। তিনি বছর নতুন বছরে যারা ফারেক হয়েছে তাদেরকেও সম্মাননা প্রদান করবেন এই ব্যক্তি ওনার আছে। আমরা হযরতের কাছে দোয়া দরখাস্ত, এই তিনি ভাই যেহেতু ওলামায়ে কেরামদেরকে এরকম সম্মান করতেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে আমৃত্যু পর্যন্ত এরকম সব কাজের প্রতি, নেক কাজের প্রতি তার ইস্তিহা যেন অটুট রাখে এই প্রত্যাশায় হযরতের কাছে। এবং আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গদের কিছু দিনই ইসলামী বই আমরা এই দিনী ভাইয়ের জন্য সম্মানের জন্য ভাই যেন পড়ে এবং এইগুলো যে আমল করতে পারে এবং সৎ কাজের প্রতি যেন আল্লাহ পাক তাকে আরো দৃঢ় রাখে, এজন্য হযরতের কাছ থেকে এবং হযরতের বরকতের হাত থেকে আমরা এই সম্মাননা আলহাজ রকিব আহমদ সাহেবকে হযরত থেকে নেওয়ার জন্য আমি স্মরণীয় অনুরোধ জানাচ্ছি।
কোথায় সেগুলো? স্যার ওনাকে আল্লাহ দুজাহান কামিয়াব করে দেন।
হজরতের কাছে আলহামদুলিল্লাহ অনেকই দোয়া চেয়েছে, সকালে নাম তো একা সম্ভব না, আল্লাহ পাকি জানেন। তারপরে যার নামটা না বললে নাই হয়, এই বেগুনবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হাফেজ নুরুলবি রহমতুল্লাহ আলাই, তিনি দীর্ঘ ওনার যৌবন বয়সে এই এলাকাতে এসেছিলেন এবং মৃত্যু অবস্থায় অর্থাৎ মৃত্যুর পরে এই এলাকাতে তিনি চলে গেছেন। এবং হজরতের জন্য হজরতের কাছে সবুজ অনুরোধ, দোয়া করা আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল আলামা খান্দান।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اے اللہ আমাদের সকলকে মাফ করেন, اے اللہ জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, কামিল হেদায়েত আমাদেরকে নসিব করেন, আমাদের অন্তরকে নূর দ্বারা আপনি পরিপূর্ণ করেন, আপনার দ্বীনের মহব্বত, তাকওয়ার মহব্বত, সুন্নতের মহব্বত ও নেশা আমাদের সকলকে নসিব ফরমায়া দেন, اے اللہ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে নসিব করেন, এতটা মহব্বত দান করেন যে সমস্ত হারাম দুনিয়া ত্যাগ করে আমাদের জন্য সহজ হয়ে যায়। আয় আল্লাহ মেহরবান মালিক, ইহুদি খ্রিস্টানদের জিন্দিগি থেকে আমাদেরকে সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং নাজাত দান করেন। আয় আল্লাহ এই মাহফিল মজলিস যারা এর আয়োজক ব্যবস্থাপক এবং যারা এতে সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন, সকলকে দুজাহানের মর্যাদা দান করেন, আয় আল্লাহ সকলকে উচ্চ পুরস্কারে আপনি ভূষিত করেন। আয় আল্লাহ যে মরহুম ভাইয়ের জন্য দোয়া চাইছেন উনি আয় আল্লাহ তাকে মাগফিরাতে কামিলে দান করেন, জান্নাতে বড় মাকাম নসিব করেন। আরেক ভাই যিনি একটু আগে পুরস্কার গ্রহণ করলেন, আয় আল্লাহ ওনাকে সর্বদিক থেকে আরো উন্নতি অগ্রগতি আপনি নসিব করেন, ওলামায়ে দ্বীনের প্রতি দিনের প্রতি ওনার মহব্বতকে আয় আল্লাহ উত্তরোত্তর আরো অনেক বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য পূরণ করেন, সব মুশকিল আসান করে দেন, সুন্দর জীবন আপনি আমাদেরকে দান করেন, সকলের রিজিকে বরকত দান করেন, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, যারা বেকার জীবন কাটাইতেছেন তাদের কোন ভালো কাজ করার মতো আয় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, চমৎকার সম্মানজনক কোন কর্মসংস্থান আপনি খুলে দেন। আয় আল্লাহ সকলের ঘরে ঘরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন। মুসলমান মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তে আছে মুসলমানকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আরামে রাখেন, ইজ্জতের সাথে রাখেন, মুসলমানদেরকে সব লাঞ্ছনা থেকে আপনি হেফাজত করেন। যে সকল মুসলিম ভাই বোনেরা বিশ্বের দিক দিগন্ত আল্লাহ জালেমদের দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত হইতেছেন, ওই সকল মুসলমান ভাই বোনদেরকে জালেমদের হাত থেকে হে দয়াবান, হে মেহরবান, হে আরহামুর রাহিমিন আপনি উদ্ধার করেন, উদ্ধার করেন, অবশ্যই উদ্ধার করেন। আয় আল্লাহ মেহরবান মালিক আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের উপর বেসুমার রহমত নাজিল করেন, আমাদের দেশের জরুরত সমূহ আসমানি খাজানা থেকে পুরা করে দেন, আমাদের দেশের জমিনের নিচে বহু বহু দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন, সেগুলো সংগ্রহ করার, উত্তোলন করার, সংরক্ষণ করার এবং সেগুলোর উত্তম প্রসেসিং করারও আমাদের দেশ আমাদের রাষ্ট্রকে আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ তমাম ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন, পরস্পরের হিংসা বিদ্বেষ খুনাখুনি মারামারি পরিহার করার তৌফিক দান করেন। আমাদের দেশের এক এক ইঞ্চি জমিন হে দয়াবান হে মেহরবান আপনার কুদরত দ্বারা আপনি হেফাজত করেন, আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি সমূলে একদম সম্পূর্ণ নির্মূল করে দেন, নিশ্চিন্ত করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কবুল করেন, আমাদের যার যে কোনো নেক উদ্দেশ্য আছে আপনি পুরা করেন, আমাদের এই উলামায়ে কেরামের কাছে যারা বিভিন্ন বিষয়ে দোয়া চাইছেন পক্ষ প্রত্যেকের অন্তরে সে আরজু আকাঙ্ক্ষা আপনি পুরা করেন, মুসিবত থেকে নাজাত দান করেন, রোগ ব্যাধি থেকে শিফা দান করেন এবং ঋণ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, শত্রু থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, আপনার মানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার মানায় আপনার কাছে নিয়ে যায়। জীবনের প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন, আল্লাহ পুরো জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন, যে সকল ভাই বোনেরা হজ উমরার নিয়ত করছেন তাদের হজ উমরার নিয়তকে কবুল করেন, আপনি আসবাব ও ওয়াসাইল দান করেন, সহজ করেন তাদের এই পথকে আপনি সুগম করেন এবং সফল কাম করেন, তারা বিশ্বের মুসলমানদের সব নেক দোয়া সমূহকে আপনি কবুল করেন, আমাদের তোমার নেক দোয়া সমূহকে আপনি নিজ দয়া কবুল করেন। ربنا 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 تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پوتیٹی بیان بیشیر جیکنو پرامتو تھے کے نیومیتو نیز نیز موبائل ایر ہواٹس ایپ ای پاور جننو جگازوک کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیب بیان شنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।